কিভাবে সম্ভব? বৃদ্ধদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়?
স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 228তম এপিসোড ভূত ডট কম এর অপেক্ষার পর আবারও ফিরে আসা, এবং এই অপেক্ষার ভেতরে এক ধরনের আনন্দ আছে, আর সেই আনন্দের জন্যই বারবার ফিরে আসতে চাই, বারবার ফিরে আসতে হয়। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। তার আগে বলি আমাদের ইমেল অ্যাড্রেস আগের মতোই russell.bhoot.com@gmail.com। আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। ঈদের আর মাত্র কয়েকটি দিন বাকি, এবং আমি বিশ্বাস করি যে যারা ঈদে ঢাকা ছাড়বেন বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা ফিরবেন বা বিভিন্ন জায়গা থেকে এক কথায় বলতে গেলে দেশের বাড়িতে যাবেন, তারা অলরেডি প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন, করছেন এবং করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের ঈদের এপিসোডটি জমজমাট করতে চাই, সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তারপর তিনি লিখছেন, আশা করি ভালো আছেন, কারণ বরাবরের মতোই আপনি ভালোর দলে। আজকে আমি ভূত ডট কমে আমার প্রথম ঘটনা শেয়ার করছি। আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে, কারণ ঘটনাটি অনেক রোমহর্ষক এবং ভয়ানক। বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে শোনা। এই ঘটনাটির স্থান হচ্ছে কুয়াকাটা, সেখানকার একটি টুরিস্ট স্পট আছে মিস্ত্রিপাড়া কেন্দ্রিক স্থানে। সেখানকার পুরনো একজন মেম্বার আমার ভাইয়ের শ্বশুর অর্থাৎ আমার দালুই হন। সঙ্গত কারণে তার নামটি আমি প্রকাশ করতে চাচ্ছি না। মূল ঘটনা হচ্ছে তার বাড়ির পাশে একটি ছোট্ট ডোবাকে নিয়ে। তার ওই ডোবা মূলত তার নলকূপ, বা আমরা স্থানীয় ভাষায় চাপকল বলে থাকি, ওটার পানি দ্বারা সৃষ্ট। ডোবায় হাঁটু পরিমাণ পানি ছিল বা সর্বোচ্চ কোমর পরিমাণ পানি ছিল। সেই ডোবায় অনেক রকমের ছোট ছোট মাছ, যেমন উটকল মাছ, চ্যাং মাছ, টাকি মাছ এবং অন্যান্য পুঁটি মাছ সহ কিছু কিছু মাছ ছিল। তো আমাদের ওখানকার একজন তালুই মশাইয়ের অনুমতি নিয়ে সেই ডোবায় পানি সেচ করে পাম্পের সাহায্যে উঠিয়ে সেখান থেকে মাছ ধরার সিদ্ধান্ত নেয়, এবং পরদিনই কাজটি করা হয়। এবং যথারীতি সেখান থেকে অনেক টাকি মাছ, চ্যাং মাছ পাওয়া যায়, এবং গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরাও সেখানে এসে মাছ নিতে থাকে। এক পর্যায়ে সেখানকার একজন লোক, যার নাম ছদ্মনাম হিসেবে ব্যবহৃত আজিজ মিয়া, সেখানে দেখতে পান পানির মধ্যে একটি বড় শোল মাছ। মূলত এই ডোবার মধ্যে এত বড় মাছ কেউ কল্পনাও করতে পারেনি, কারণ শুধু একমাত্র ওই মাছটা ব্যতীত সকল মাছ ছিল ছোট ছোট। তো আজিজ মিয়া সেই মাছটি ধরার চেষ্টা করেন, এবং তিনি অদ্ভুতভাবে কয়েকবার হোঁচট খান, কিন্তু কয়েকবার চেষ্টায় তিনি মাছটিকে ধরতে পারেন। তিনি যখন মাছটিকে হাতে নেন, তিনি দেখেন মাছটি অন্যান্য মাছের থেকে বিশাল আকৃতির, এবং তার চোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। বিষয়টি তিনি সাধারণভাবেই নেন। তিনি তার মাছগুলো একটি আড়তে নিয়ে গিয়ে একজন জেলের কাছে বিক্রি করে দেন এবং ভালো টাকা আয় করেন। ওই দিন রাতেই তিনি স্বপ্ন দেখেন যে একটি কবুতর তার দিকে তাকিয়ে আছে, এবং হঠাৎ করে সে উড়াল দিয়ে চলে যাচ্ছে, এবং তিনি তা লাফ দিয়ে ধরতে গেলেই তা উড়ে চলে যায়। পরদিন সকালবেলা তার 5 বছরের ছেলে, যে তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, সেখান থেকে সে হারিয়ে যায়, এবং অনেক খোঁজাখুঁজির পর সেই দিন সন্ধ্যাবেলা পাশের গ্রামের একটি ছাড়া বাড়ির পুকুরে সেই বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আজিজ মিয়া পরবর্তীতে তার ছেলে হারানোর শোকে পাগলের মতো হয়ে যান। মূল কাহিনী এখনো শুরুই হয়নি। আজিজিয়া মাছটি যার কাছে বিক্রি করেছিলেন তিনি আবার তা ঢাকার কারওয়ান বাজারে তার পরিচিত এক ব্যবসায়ীর কাছে পিক আপে করে পাঠিয়ে দেন এবং মাছটি ওই লোক ছদ্মনাম হিসেবে ব্যবহৃত রফিকুল ইসলাম পরদিন হাতে পান এবং বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যান। রফিকুল সাহেব যখন মাছগুলো বিক্রি করতে নিয়ে যান তখনই দেখেন যে মাছগুলোর মধ্যে একটি অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ লাল হয়েছে যেমন তাকে খেয়ে ফেলবে এবং তিনি মাছগুলো খুবই ভালো দামে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করেন। ভদ্রলোক মাছগুলো নিয়ে তার বাসায় চলে যান। ভদ্রলোকের ছদ্মনাম ব্যবহার করছি ওমর ফারুক নামে। তিনি মাছগুলো বাসায় নিয়ে আসলে তার কাজের বুয়াকে দেন এবং বলেন ভালো করে কেটে পরিষ্কার করে তার স্ত্রীকে দিতে। ওমর সাহেব শোল মাছ দিয়ে ফুলকপি খেতে খুব ভালোবাসতেন। কাজের বুয়া যখন মাছগুলো কাটতে যাবে তখন দেখে একটি মাছ খুব বেশি ছটফট করছে, এমনকি মাছটিকে কাটতে গিয়ে কাজের বুয়া আহতও হন। মাছটির মাথা থেকে দেহ আলাদা করার পরও যেন মাছটি মরছে না, অতঃপর বেশ কিছুক্ষণ পর মাছটি মারা গেলে তা ভালোভাবে কেটে পরিষ্কার করে কাজের বুয়া ওমর ফারুক সাহেবের স্ত্রীর কাছে নেন। ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো খুব সুন্দর করে রান্না করেন। দুপুরে ওমর সাহেব খেতে আসছিলেন, তিনি বলেন,
কই গো, আমার সকালে বাজার থেকে আনা তাজা শোল মাছগুলো কোথায়? তাড়াতাড়ি দাও, ক্ষুধায় পেটের ইঁদুরগুলো ছটফট করছে।
পরে ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো তাকে দিলে খুব স্বাদ করে খুব তৃপ্তি নিয়ে তিনি তা খান। সেদিন রাতেই ফারুক সাহেবের স্ত্রীর চিৎকার শুনে ফারুক সাহেবের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে তার স্ত্রী খাট থেকে পড়ে ফ্লোরে কেমন গোঙাচ্ছেন। ফারুক সাহেব সাথে সাথে তার স্ত্রীকে ধরে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী স্বাভাবিক হয়ে ওঠেন এবং বলেন,
আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলতে চায়। ও বলেছে যে যে তার সাথে এই অন্যায় করেছে সে প্রত্যেকের প্রতিশোধ নেবে, ও আমাকেও রাখবে না, কাউকেই ছাড়বে না।
বলে রাখা ভালো, ওমর ফারুক সাহেব মূলত মাদ্রাসা লাইনের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কুরআনের হাফেজও ছিলেন। তিনি অনেক কিছুই জানতেন এই সমস্ত বিষয়ে, কিন্তু জিন বিষয়ক কোনো কাজ এখন পর্যন্ত তিনি করেননি। তারা ওই রাতটা কোনো মতে পার করেন ভয়ে ভয়ে। পরদিন ওমর ফারুক সাহেব তার পরিচিত একজন আলেমের সাথে কথা বলেন এবং তিনি জানান তিনি আসরের নামাজের পর তাদের বাসায় আসবেন। আলেম সাহেব যথারীতি আসরের নামাজের পরেই বাসায় চলে আসেন এবং ওমর সাহেব সবকিছু গুছিয়ে বলেন এবং আলেম সাহেব বলে ওঠেন,
বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই কোনো শয়তানের কাজ। তার উদ্দেশ্য হয়তো খুব খারাপ ছিল, তাই বড় কিছু ঘটার আগেই একটা পদক্ষেপ নিতেই হবে।
এই বলে আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে কিছু আমল শিখিয়ে দিয়ে যান এবং পানি পড়া দিয়ে যান এবং বলেন তারা যাতে সাবধানে থাকে আর এই আমলগুলো সঠিকভাবে পালন করতে থাকে। পরদিন তিনি আবার আসবেন এবং এই বিষয়ে কিছু একটা করবেন। আলেম সাহেব চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেয়। ওই দিন ওমর ফারুক সাহেবের স্ত্রী আবার বৃহস্পতিবারের নফল রোজা রেখেছিলেন, তাই তিনি তার ইফতার করতে যান। ইফতারিতে তিনি শুধু এক গ্লাস পানি খান এবং দুটি খেজুর খান। তিনি খুব অসুস্থ বোধ করছিলেন। ওমর সাহেব এবং তার স্ত্রী যথাযথভাবেই তাদের নামাজ আদায় করেন এবং আলেম সাহেবের দেখিয়ে দেওয়া আমলগুলো পালন করেন। ওই দিন রাতে তাদের সাথে বেশি কিছু হয়নি, কিন্তু ওমর ফারুক সাহেব লক্ষ্য করেছিলেন তার বিছানার আশেপাশে কোনো কালো ছায়া এপাশ থেকে ওপাশ ঘোরাঘুরি করছে। পরদিন ছিল শুক্রবার। ওমর ফারুক সাহেব জুম্মার নামাজ আদায় করে বাসায় আসেন এবং তার স্ত্রীকে দেখেন চুপ করে বসে থাকতে। তিনি তাকে ডাক দিলেও তিনি তার কোনো জবাব দেন না এবং চুপ করে বসেই থাকেন। তখন ওমর ফারুক সাহেব বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে আলেম সাহেবকে ফোন করেন এবং বিষয়টি তাকে খুলে বলেন। আলেম সাহেব বলেন,
ফারুক ভাই, আপনার এবং আপনার পরিবার চরম ঝুঁকির মধ্যে আছে। আমি এসে আপনাকে সব জানাচ্ছি, আপনি একটু ধৈর্য ধরুন।
এই কথা বলে আলেম সাহেব কলটি কেটে দেন। বিকেলবেলা আলেম সাহেব বাসায় আসলে বাসার মধ্যে মনে হচ্ছিল ঝড় বা বন্যা বয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আবহাওয়া স্বাভাবিক থাকলেও আলেম সাহেবের প্রবেশের মাঝেই যেন ঝড় বৃষ্টির সৃষ্টি হয়ে যায়। আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে বলেন,
ফারুক ভাই, আপনি দিন কয়েক আগে বাজার থেকে কিছু শোল মাছ এবং টাকি মাছ কিনে এনেছিলেন।
উত্তরে ওমর ফারুক সাহেব বলেন,
হ্যাঁ, এই দুদিন আগেই।
আলেম সাহেব বলেন,
আপনার কিনে আনা মাছগুলোর মধ্যে একটি জিন ছিল, তার বয়স ছিল 900 বছরের ওপরে। সে কুয়াকাটার মিশ্রিপাড়ার
বৌদ্ধ সম্প্রদায়ের একজন জিন ছিল। বহুকাল আগে তাদের রীতি অনুযায়ী তারা 300 বছরের জন্য যে কোনো একটি প্রাণী সেজে লোকালয়ে বসবাস করতে শুরু করে। তাদের মধ্যে এই জিনটি শোল মাছ সে বিভিন্ন পুকুরে, ডোবায়, খালে বসবাস করে। তাকে ধরে আনার জন্য একজন ব্যক্তির ছোট্ট 5 বছরের ছেলেকেও নাকি সে হত্যা করেছে বলে সে জানায়। সে নাকি প্রথমে ওই লোককে ইঙ্গিত দিয়েছিল তাকে না ধরতে, কিন্তু সেই লোক না বুঝতে পেরে তাকে ধরে ফেলেছে এবং জিনটি তাকে শাস্তি দিয়েছে। আবার তিনি যার কাছে মাছগুলো হস্তান্তর করেছিলেন এক জেলের কাছে, সেই জেলেরও একটি দুর্ঘটনার মাধ্যমে প্রাণ দিতে হয়েছে এবং বাজারে আনা সেই ব্যবসায়ীরও বড় ক্ষতি করে সে জানায়। সে নাকি এটাও জানিয়েছে এখন নাকি আপনার পালা, সে এবার আপনাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে চায়। বর্তমানে সে চায় আপনাকে প্রাণে মারতে এবং স্ত্রীর প্রাণ নিয়ে যেতে। এই কথাগুলো নাকি আলেম সাহেব তার বন্ধু এক জিনের কাছ থেকে জানতে পারেন। এসব কিছু শুনে ওমর ফারুক সাহেব এক প্রকার ভয়ের মধ্যে পড়ে যান এবং বলেন,
ভাই দেখেন না একটা সমাধান করা যায় কিনা।
আর একটা কথা, ওমর ফারুক সাহেবের স্ত্রী ছিলেন সন্তান সম্ভাবা। তিনি তখন আলেম সাহেবকে বলেন,
যে করে হোক আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের সাহায্য করুন।
তখন আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে একজন হুজুরের কথা বলেন, যিনি ঢাকার কোনো এক জায়গায় জিন সম্পর্কিত রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। সঙ্গত কারণে তার নামটিও বলছি না, কারণ তিনি বর্তমানে অনেক পপুলার একজন হুজুর। তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি ওই জিনকে কয়েকবার সতর্ক করেন এবং বলেন, চলে যা, কিন্তু সে কথায় নারাজ এবং তাকে ভ্যাঙাতে থাকে। পরবর্তীতে হুজুর জিনটিকে জবাই করেন এবং পরবর্তীতে ওমর ফারুক সাহেব আলেম সাহেব হুজুরকে তার কর্মকাণ্ডে খুশি হয়ে কিছু হাদিয়া দেন এবং তাকে শুকরিয়া জানান। বেশ কিছুদিন কেটে গেল, তাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। জিনটির আরেকজন আত্মীয় জিন ওমর ফারুকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। ওমর ফারুক সাহেবের স্ত্রীর যখন ডেলিভারির সময় হয় তখন তারা দুজনে মিলে তাদের গ্রামের বাড়ির সৈয়দপুরে চলে যান। সেখানে তাদের অনেক পুরনো এক দাদা ছিল। ওমর ফারুক সাহেব একদিন বাজারে যান, যা তাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তখন রাত প্রায় 10টা কিংবা 11টা। তার মোবাইলে কল আসে, সে তার স্ত্রীর প্রসব বেদনার কথা জানতে পারেন এবং ব্যবস্থা করেন এবং তার একটি ছেলে সন্তান হয়। খুব আকস্মিকভাবে ঘটনাটি ঘটলে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সেখানকার বাজারের একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে হাসি মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সে একটি ঘটনার শিকার হয়। তার উপর ওই আত্মীয় জিনটি আরও কিছু কাফির জিনদের চালনা করে দেয় এবং পথিমধ্যে ওমর ফারুক সাহেবের বাইকটি অ্যাক্সিডেন্ট করে এবং ওমর সাহেব মাটিতে ছিটকে পড়ে যান। তার বাইকের ড্রাইভার যিনি ছিলেন তিনি মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে পড়েন, কিন্তু ওমর ফারুক সাহেবের অতটা আঘাত লাগেনি, কারণ সে রাস্তা দিয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়াতেই এসে দেখতে পায় আশেপাশে যেমন অন্ধকার হয়ে আছে এবং গাছগুলো ঝড়ের মতো ঝাপটাঝাপটি করছে। সে দেখতে পায় তার সামনে তার স্ত্রীর মতো একটি অবয়ব আসে এবং সে বলতে থাকে,
সবার কপালে ভোগ আছে, কেউ ছাড়া পাবি না, তোদের না মারলে আমার পেটের ভাত হজম হবে না।
এই বলে সে ওমর ফারুক সাহেবকে একটি চর মারে। চোখ খুলতে ওমর ফারুক সাহেব দেখতে পান তিনি তার দাদু বাড়িতে এবং তার চারপাশে আত্মীয় স্বজন এবং স্ত্রীর কোলে তার ফুটফুটে সেই বাচ্চাটি। ওমর ফারুক সাহেব কিছু বলতে গেলেই তার বৃদ্ধ দাদি তাকে বলেন,
তুই শুয়ে থাক বাবা, হুজুর বলেছেন তোকে আরাম করতে, ঘরের বাইরে না যেতে।
মূলত সেখানকার একজন মসজিদের ইমাম তার চিকিৎসার জন্য সেদিন রাতেই তার বাসায় আসেন এবং ওমর ফারুক সাহেবের এই অবস্থা দেখে তাকে একটি তাবিজ দিয়ে যান এবং কিছু দোয়া কালাম আর আমল দিয়ে যান। কিন্তু ওমর সাহেবের যে দুর্বলতা তা কিছুতেই কমছে না। সে শুধু মুখ নাড়িয়ে কিছু কথা বলতে পারছে, তাছাড়া তার কোনো শক্তি সে উপলব্ধি করতে পারছে না। সে দুঃখ কষ্ট নিয়ে তার দাদিকে বলে,
আর সহ্য হয় না, আমার বাচ্চাটা একটু কোলে নিব, একটু দেখব চেহারাটা, তাও পারছি না, আল্লাহ খোদা আমাকে রহম করো।
তার দাদি বলে ওঠেন,
দুঃখ পাস না দাদু, আমরা তো চিকিৎসার ব্যবস্থা করছি, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি আর সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ।
সেদিন রাতেই ওমর সাহেব ঘুমের মধ্যে দেখতে পান একটি বাচ্চা ছেলে, তার বয়স 4 থেকে 5 বছর হবে। সেই বাচ্চাটি তাকে ঘুমের মধ্যে বলছে,
আব্বু আমার সাথে আসো, এইদিকে চলো, আমরা ওখানে যাব।
ওমর ফারুক সাহেব ঘুমের মধ্যেই চলতে শুরু করেন এবং তিনি স্বপ্নের মধ্যে দেখছিলেন বাচ্চাটি তাকে ডাকছে এবং সে ঘুমের ঘোরের মধ্যেই বাচ্চাটির পেছন পেছন হাঁটতে হাঁটতে তাদের পুরনো এক পুকুরের পাড়ে এসে দাঁড়ান এবং সেখানে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান যে তিনি বাসায় নেই, তিনি অন্য একটা স্থানে এসে পড়েছেন। পরবর্তীতে তিনি কিছু ভেবে ওঠার আগেই তার কানে শব্দ আসতে থাকে,
তোর দিন শেষ, তোকে এখন পরলোক গমন করতে হবে, তোকে এমন ভাবে মারব আমার বুবুকে যেভাবে মেরেছিলি তার থেকেও নির্মম ভাবে তোকে মরতে হবে।
এই বলে হঠাৎ করে তার পেছন থেকে একটি হাত এসে তাকে ধাক্কা দেয় এবং তিনি পানিতে পড়ে যান। পানিতে চুবানি খেতে থাকা অবস্থায় তিনি দেখতে পান তার মা পুকুর পাড়ে এসে তাকে বলছে,
না রে বাবা আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, আমি অনেক চেষ্টা করেও তোকে বাঁচাতে পারছি না রে বাবা, ওরা তোকে বাঁচতে দেবে না।
এই বলে তার মাও হাওয়ায় মিলিয়ে যায় এবং সে চুবানি খেতে খেতে তার পায়ে কি যেন একটা টান অনুভব করেন। তিনি চেষ্টা করেও পানি থেকে উপরে উঠতে পারছেন না। এক পর্যায়ে ওমর ফারুক সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি সেখানেই মারা যান। পরদিন তাকে বাসায় খুঁজে না পেয়ে গ্রামের লোকেরা খুঁজতে খুঁজতে এই পুকুরের মাঝখানে এসে লাশটি দেখতে পায়। বাসায় দুঃখের বন্যা বয়ে যায়। তারপর সবাই ধর্মীয় নীতি অনুসারে তাকে গোসল করিয়ে তার দাদার কবরের পাশে তাকে দাফন করে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। ওমর ফারুক সাহেব দুনিয়াতে নেই, বলে রাখা ভালো ওমর ফারুক সাহেবের সেই পরিচিত আলেম সাহেব হঠাৎ একদিন উধাও হয়ে যান এবং তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তার পরিবার ভেবে নিয়েছিল তিনি হয়তো মারা গিয়েছেন। একদিন ওমর ফারুক সাহেবের মারা যাওয়ার প্রায় ৬ মাস হতে চলল। ওমর ফারুক সাহেবের স্ত্রী স্বপ্নে ওমর ফারুক সাহেবকে দেখতে পান এবং ওমর ফারুক সাহেব বলেন, আমাকে ক্ষমা করে দিও, আমি জেনে বুঝে তোমাদের বিপদের মুখে ফেলে গিয়েছি, আল্লাহ মাফ করুক। এবং সে আরও স্বপ্নে বলে যে জিনটি এতেও শান্ত হয়নি, সে তার বোনের প্রতিশোধ নিতে ওমর ফারুক সাহেবের ছেলে ক্ষতি করতে পারে। সেই স্বপ্নের মধ্যে তিনি বলে যান ওই হুজুরের কথা যার মাধ্যমে তার প্রথম জিনটির কাছে তিনি রেহাই পেয়েছিলেন। ও আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছি, তখন ওমর ফারুক সাহেবের স্ত্রী তার বাবার বাসায় ছিলেন। তিনি তৎক্ষণাৎ সেই হুজুরের ব্যাপারে সন্ধান করেন এবং তার কাছে গিয়ে বিষয়গুলো জানান। হুজুর তার জিনের মাধ্যমে ওই জিনগুলোকে আটক করেন এবং বোতলবন্দী করে সিলেটের কোনো এক মাজারে দেখিতে ফেলে আসেন। আস্তে আস্তে তাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে থাকে। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি চাইলে আমি রেকর্ড করেও পাঠাতাম, কিন্তু আমার মুখের ভয়েসের থেকে আপনার মুখে ঘটনা শুনতে অনেক আনন্দ, এক প্রকার মজা লাগে। আমি কোনো প্রফেশনাল রাইটার না, আশা করি আমার লেখায় ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে। আপনার জন্য দোয়া রইল রাসেল ভাই। ভূত ডট কম চিরজীবী হোক এই আশা এবং প্রত্যাশা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই বলে তিনি ঘটনাটা শেষ করেছেন। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে ওমর ফারুক সাহেব মারা গেলেন, তখন তিনি যে তার মাকে দেখলেন, এই পুরো দৃশ্যের বর্ণনা কি তিনি স্বপ্নতে দিয়েছিলেন? আমার মনে হয় এটা জানার একমাত্র উপায়, স্বপ্নে যেহেতু তিনি এসে তার স্ত্রীকে অনেক বিষয়ে বলেছেন, এই বিষয়টি হয়তো তিনি স্বপ্নতেই জানিয়েছিলেন। না হলে একজন মৃত মানুষ কিভাবে শেষ মুহূর্তে মারা গিয়েছিলেন, তার পা আটকে গিয়েছিল, এগুলো কিন্তু জানা সম্ভব না। প্রবাবলি এটা স্বপ্নে বলেছিলেন। এবং যেমন ঠিক আগে একটা জিনিস আমি খুব কনফিউশনে ছিলাম যে এই গ্রামের ঘটনা, মাছ যিনি বিক্রি করলেন, যিনি আড়তদার, এই সবার ঘটনা কে বর্ণনা করেছিল ওমর ফারুক সাহেবকে? সেখানে আপনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন হুজুর তার জিনের মাধ্যমে এই ঘটনাগুলো জেনেছিল। আর এইখানেও আমার মনে হয় তার স্ত্রী হয়তো স্বপ্নের মাধ্যমে এই ঘটনাগুলো জেনেছিল, তাছাড়া কোনো উপায় নেই। তো আপনি যদি এটা ক্লিয়ার করতে চান আমাদের কমেন্ট সেকশনে এসে লিখতে পারেন, কারণ সবাই অনেকের মনেই এই প্রশ্নটা আসবে আমি জানি। সো ডেফিনেটলি আমি চাইব যে আপনি এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমরা পরের ঘটনায় যাচ্ছি। ভূত ডট কম ২২৮তম এপিসোড। আমি রাসেল আছি আপনাদের সাথে।
Welcome back. After the
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটিও আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন এবং তিনি এর আগেও ঘটনা পাঠিয়েছেন। আজকে আরো একটি ঘটনা নিয়ে আমরা হাজির হলাম তার লেখা এবং শোনাচ্ছি আপনাকে যেভাবে লিখেছেন সেভাবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আমার নাম, ঠিকানা এবং যাবতীয় স্থানের নাম গোপন করার শর্ত চাইব। আমার ঘটনাটি সিলেক্টেড হলে আপনি পড়ে শোনাবেন। এটা আমার তৃতীয় ঘটনা, আগেও দুটো ঘটনা পাঠিয়েছি, এখনও জানি না সিলেক্টেড হয়েছে কিনা। কিন্তু যখন থেকে ভেবেছি আমার ঘটনাগুলো আমি শেয়ার করব, তারপর থেকে কেন জানি না নিজেকে ঘটনাগুলো লেখা থেকে কোনোভাবে বিরত রাখতে পারিনি, তাই র্যান্ডামলি লিখে যাচ্ছি আর পাঠিয়ে দিচ্ছি। আমি আমার দ্বিতীয় ঘটনায় আমার মামার বাড়ির একটা ঘটনা শেয়ার করেছিলাম এবং সেখানে আমার মামা বাড়ির সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম। এখানে আমি আবার ছোট্ট করে সেই বর্ণনা দেব, কারণ আজকে আমি আবার আরও একটি ঘটনা শেয়ার করব যা আমার নানা বাড়িতে ঘটেছিল। শহরের শেষ প্রান্তে একটি নদী রয়েছে যা পার হলেই একটা মেইন রোড, যেটা গিয়ে মিশেছে ঢাকাগামী এক হাইওয়ের সাথে। সেই মেইন রোড থেকে একটা ইটের রাস্তা নেমে সোজা চলে গেছে, ওটাই আমার মামা বাড়ি বা নানা বাড়ি যাই বলি না কেন, সেই গ্রামের রাস্তা। ওই সোজা রাস্তা ধরে প্রায় 15 মিনিট হাঁটলে আমার মামা বাড়ি। আমার মামা বাড়ির ডান দিকে ও বাম দিকে চলে গেছে আরো দুটো শাখা পথ। মামা বাড়ির পাশে আছে একটা কবরস্থান, ওটা আমার মামাদের বংশীয় গোরস্থান, যা কিনা কালের বিবর্তনে এখন পরিত্যক্ত ও অব্যবহৃত হলেও এক সময় ওখানে কবর দেয়া হতো। আমার মামা বাড়ির সাথে কবরখানাটির সংযোগ শুধু একটা কাঁটাতারের বেড়া ছাড়া আর কিছুই নয়। মামা বাড়ির গ্রামটি আর পাঁচটা অজপাড়াগা গ্রামের মতোই বাঁশঝাড় বা জঙ্গলে ঘেরা নয়, মানে আমরা দেখিনি, তবে আগে ওখানে বন জঙ্গল, বাঁশঝাড়, কাঁচামাটির রাস্তা এইসব ছিল, যেমনটা গ্রামে হয়ে থাকে আর কি। আজকের ঘটনাটি আমি শুনেছি আমার মায়ের মুখে। ওখানে ওই কবরখানাটি আজকে গল্পের মূল ভূমিকায় থাকবে। আমাদের মামার বাড়ির গ্রামে সকলেরই জানা ছিল যে একটা কোনো খারাপ কিছু আছে, যাকে সাধারণত পিশাচ বলা হয়, অনেকে সহজে পেতনিও বলে থাকে। এরকম কিছু একটার বিচরণ ছিল। মামা বাড়ি থেকে খানিকটা দূরে ছিল একটা হেলেঞ্চা গাছ, যেটাকে মূলত ওই পিশাচের আবাস স্থল বলে সকলে ধারণা করত। কিন্তু সে পিশাচ কখনো কবরস্থানে, কখনো গাছে, কখনো গ্রামের যে কোনো খানে, যে কারো উপরেই আক্রমণ করত, ভয় দেখাত। গ্রামের মানুষ যখন তখন যে কোনো কিছু দেখত যা স্বাভাবিক কিছু ছিল না। আজকে ঘটনা আমার ছোট খালামণি ও তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া। আমার খালামণির নাম কলি, এটা ছদ্মনাম। তার বয়স তখন বড়জোর 10 কি 11 বছর। তার বান্ধবীর নাম রূপা, ছদ্মনাম। আমার খালাও তার বান্ধবী সমবয়সী ছিল। গ্রামের ছেলেমেয়েরা সাধারণত নানারকম খেলায় পারদর্শী হয়ে থাকে। বিকেলবেলা বড়িচ্চু, গোল্লাছুট, কানামাছি, বরফ পানি, সন্ধ্যা হলেই পলাপলি, আরো না জানি কত খেলা। আজকের ঘটনাও এরকম এক খেলা থেকেই শুরু। বর্ণনার সুবিধার জন্য এবার ঘটনাটি আমি আমার আম্মুর বক্তব্য হিসেবে লিখছি। সময়টা শীত চলে যাওয়ার পর একটা সময়, গরমটা ঠিকভাবে তখনও পড়েনি, বিকেলবেলা আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়। রূপা, কলি আর আরও প্রায় সমবয়সী 8-10টি ছেলে মেয়ে মিলে ওরা বাড়ির বড় উঠোনে সেদিন বুড়িচ্ছি বা বৌচি খেলছিল। বলে দেওয়া ভালো, বৌচি কিভাবে খেলতে হয় কম বেশি সবাই জানে। এক পক্ষ তার বিপক্ষের দলের খেলোয়াড়কে ছোঁয়া দেওয়ার জন্য বা ধরার জন্য পিছনায়, সেই বিপক্ষ দলের খেলোয়াড়কেও ঠিক দিক বিদিক ছুটতে হয় নিজেকে ছোঁয়া থেকে বাঁচানোর জন্য। বাচ্চারা হই হুল্লোড় করে খেলছে, আমি, আমার মা আর অন্যান্য ভাই বোনগুলো যে যার কাজে ব্যস্ত ছিলাম। খেলা এভাবে চলতে চলতে সন্ধ্যা প্রায় হয়েই এসেছিল, কিন্তু খেলা তখনও শেষ হয়নি। খেলতে খেলতে এবার এলো কলি আর রূপার পালা। কলি দম ধরে দাবড়াবে আর রূপা নিজেকে বাঁচতে প্রাণপণে ছুটবে, যেমন নিয়ম তেমন চলল। কলি রূপাকে ধাওয়া করল, রূপা ছুটল, এদিক সেদিক রূপা ছুটতে ছুটতে কবরস্থানের ভেতরে চলে গেল। ওদিকে কলির দম ফুরিয়ে এসেছে, কলি তখন ছুটতে ছুটতে দাঁড়িয়ে গেল আর জোরে জোরে হাঁফ ছাড়তে লাগলো। অন্যদিকে রূপা ছুটছে তো ছুটছেই, খেয়ালও করেনি যে কলি অনেক আগেই তার পিছু ছেড়ে দিয়েছে এবং সে ছুটতে ছুটতে ইতোমধ্যেই কবরখানার মধ্যে চলে গেছে। কলি সে বিষয়টি অতটা বিশেষভাবে গ্রাহ্যও করেনি। রূপা চলে আয় বলে ওখান থেকে ফিরে চলে এলো। এরপরই মাগরিবের আজান শুরু হল। খেলায় ভঙ্গ দিয়ে সব ছেলেমেয়েরা যে যার বাড়ির পথে চলে গেল, অথচ রূপা কিন্তু ফেরেনি, এমনকি কেউ তা খেয়ালও করেনি। রূপার সাথে এরকম ঘটনা যখন ঘটছে তখন মাগরিবের পর বেশ কিছু সময় পার হয়ে গেছে। ওদিকে খেলা শেষ করে সব ছেলে মেয়েরা যে যার বাড়ি চলে গেলেও রূপাকে বাড়িতে না পেয়ে তার বাড়ির লোকরা সবখানে খুঁজতে থাকে। অথচ তাদের কল্পনাতেও নেই যে রূপা ওই ভয়ঙ্কর কবরখানায় আটকা পড়ে যেতে পারে। এদিকে কলিকে জিজ্ঞেস করা হলে সে জানায় রূপা তো তার সাথেই ছুটছিল, তাকে তো সে ডেকে চলে এসেছিল, কিন্তু তারপর রূপা কোথায় গেছে তা সে জানে না। এই খোঁজাখুঁজির মধ্যেই সবাই রূপার কষ্টে ভরা চিৎকার শুনে কবরস্থানের দিকে ছুটে যায়। সকলের হাতেই টর্চ লাইট, বন ঝাড় ভাঙা কবর সবখানেই লাইট দিয়ে খুঁজতে খুঁজতে রূপাকে বাঁশঝাড়ের কাছাকাছি পাওয়া গেল এবং অজ্ঞান হয়ে পড়ে থাকা রূপাকে সবাই কোলে তুলে বাড়িতে ফিরে এলো। এদিকে বলে রাখা ভালো, রূপাদের বাসা আমার মামা বাড়ি থেকে কয়েক ঘর পরেই ছিল, তাই যখন রূপাকে উদ্ধার করা হয় তখন আমার নানি, মা, কলি সবাই তাদের বাড়ি ছুটে চলে যায়। রূপাকে জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করা হলো নানা প্রশ্ন, কিন্তু তখন রূপা স্বাভাবিক অবস্থায় ছিল না, সে থরথর করে কাঁপছিল আর কথা জড়িয়ে যাচ্ছিল। সবাই অনুমান করে নেয় যে রূপা কিছু একটা দেখে ভয় পেয়েছে। সঙ্গে সঙ্গে তখন হুজুরকে আনা হয়। উনি রূপাকে দেখেই বলেন কোনো খারাপ কিছুর দৃষ্টি পড়েছে রূপার উপর। হুজুর রূপাকে ঝাড়ফুঁক, পানি আর তেল পরা দিয়ে সেই রাতের মতো চলে গেলেন। রূপা যখন একটু কথা বলার অবস্থায় আসল তখন সে সব ঘটনা খুলে বলল। সন্ধ্যায় যখন কলি ফিরে এসেছে তখনও রূপা কবরখানার ভেতরে গিয়ে ছোটা বন্ধ করে দিয়ে যেন হঠাৎ হুঁশ পেয়ে থমকে গেল। সে চারিদিকে খেয়াল করে দেখল যে সে কবরখানার ঠিক মধ্যখানে দাঁড়ানো। চারিদিকে বড় বড় গাছ, বাঁশঝাড়, সন্ধ্যার জন্য যতটা অন্ধকার তার চেয়েও বেশি অন্ধকার যেন বাঁশঝাড় আর গাছের কারণে তৈরি হয়ে আছে। চারিদিকে এক কুমোট পরিবেশ, সে যেন এই অচেনা পরিবেশের ভেতরে পড়ে খুব হতবিহ্বল হয়ে পড়ল, কিন্তু কেন যেন বের হয়ে আসতে পারল না। তার মনে হতে লাগল তার পা যেন আটকে গেছে ওখানে, চিৎকার করতেও পারছে না। রূপা ভয়ে যখন ইতোমধ্যেই জড়সড় হয়ে গেছে তখন তার মনে হল তার বাম পাশে কে যেন দাঁড়িয়ে আছে। আসলে কবরের বাম দিকে রাস্তা ছিল। সে ভাবল যে ওদিক থেকে হয়তো কেউ হেঁটে আসছে, ডাক দিতে পারবে ভেবে সেদিকে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু কেউ তো ছিল, সেটা বামে নয় ডান দিকে। সেটুকু অনুভব করতে পারল এবং রূপার সেটা অনুভব করতে খুব বেশি দেরি হল না। দ্রুত সেদিকে ফিরে তাকাল রূপা। কারো একটু সাহায্যের জন্য বাচ্চা বয়সী রূপা ব্যাকুল হয়ে উঠেছিল। সেই নিষ্পাপ বাচ্চা মন বিবেচনা করতে অপারগ ছিল যে ওদিকে জঙ্গলের ঘনত্ব আরও বেশি, ওখানে কোনো মানুষের থাকার কোনো সম্ভাবনাই নেই। রূপা যখন ডান দিকে ফিরল তখন সে যা দেখল তা দেখে সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। রূপা যখন দেখল সাদা শাড়ি পরা এক মহিলা, যার উচ্চতা ছিল বাঁশের সমান, তার মাথায় ঘোমটা পড়া, বাঁশঝাড়ের পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার এক পা কবরের ভেতর, অন্য পা বাঁশঝাড়ের মাথায়। সে রূপার দিকে তাকিয়ে হাসছে এবং কি বিশ্রী তার চেহারা। এদিকে রূপাকে সে হাত ইশারা করে ডাকছে আর কিছু একটা চাইছে, যেন কিছু একটা খেতে চাইছে। এই দৃশ্য দেখে রূপা ও মাগো বলে চিৎকার দিয়ে চুপ হয়ে গেল, আর ওই চিৎকারেই তার বাড়ির লোকেরা তাকে উদ্ধার করতে পেরেছিল। আম্মুর বর্ণনা এখানে শেষ হয়নি। সবকিছু শুনে আমাদের কারোরই বুঝতে বাকি রইল না যে কাকে সে দেখেছে। মা এবার বললেন আজকের ওই ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল সেই ঘটনা মায়ের কথায় তুলে ধরছি। আমাদের গ্রামে এক মেয়ে ছিল, নাম আসিয়া, ছদ্মনাম। এক আধপাগলি মা বাবার মা বাপ মরা মেয়ে। মামার ঘরে বড় হওয়া 18-19 বছরের মেয়েটি তার মামির অনেক অত্যাচার সহ্য করে বেড়ে উঠছিল। সে জন্ম থেকে একটু আলা ভোলা টাইপের ছিল। শান্ত স্বভাবের এই মেয়েকে তার মামি এত মারত, মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যেত। আসিয়ার বয়স যখন 7-8 বছর তখন তার বাবা এক রাতে হঠাৎ রক্ত বমি করে মারা যায়। সেই শোকে মারা যায় তার মা। গ্রামবাসী বলত আসিয়ার মামা মামি তাবিজ করেছিল তাদের, যদি এই ঘটনার সত্যতা জানা যায়নি। আস্তে আস্তে আসিয়া যখন বড় হয়ে ওঠে তখন তার স্বভাবে পরিবর্তন দেখা যায়। শান্ত মেয়েটি হঠাৎ উশৃঙ্খল হয়ে ওঠে। অনেকে তাকে গোপনে ধূমপান করতে দেখত, অনেক সময় তাকে ভাঙা কবরের মধ্যে বসে থাকতে দেখত, বড় গাছের দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখা যেত, কেউ শাসন করলে গালি দিত। তার এরকম স্বভাবের পরিবর্তনের জন্য অনেকে বলত যে আসিয়াকে হয়তো কোনো বদ জিন আসর করেছে। আবার অনেকে বলত যে
মামিও তাবিজ করে থাকতে পারে। আসিয়ার এসব অস্বাভাবিকতার জন্য তার মামা তাকে ঘাট থেকে নামাতে ব্যস্ত হয়ে গেল। তাকে বিয়ে দেওয়ার জন্য নানা জায়গায় পাত্র খুঁজতে লাগলো। ওরকম আধ পাগলি মেয়েকে কে আর বিয়ে করবে, তাই তাকে এক বয়স্ক ষাট ছুঁই ছুঁই লোকের সাথে বিয়ে দেয়া হলো। আসিয়া বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু এক প্রকার জোর করেই তার বিয়ে হয়েছিল। বিয়েটা তার একই গ্রামে হয়েছিল, কিন্তু আসিয়া পরবর্তীতে স্বভাবের কারণে তার ভেতর জেদ বেড়ে যাওয়ার কারণে বিয়ের রাতে স্বামী ঘরে আসার আগেই এক কাণ্ড ঘটায়। স্বামী ফিরে এসে দেখে যে আসিয়ার দেহ বিছানায় নয়, বরং টিনের চালের নিচে যে বাঁশের আড়া বা ঘরের কাঠামো থাকে তার সাথে ঝুলছে। তার জিহ্বা বের হয়ে আছে, চোখ দুটো উল্টে গেছে, পরনের শাড়িতেই ঝুলে আছে মেয়েটি, দাঁতগুলো বের হয়ে আছে যেন হাসছে, কিন্তু সেটা খুবই বিভৎস হাসি। আর দৃশ্যটা এত বিভৎস ছিল, সেই আসিয়াকে কবর দেওয়া হয়েছিল আমাদের বাড়ির পাশের কবরখানায় বাঁশঝাড়ের কাছে। তার মৃত্যুর পর অনেকেই ওখান থেকে যাওয়ার সময় রাতের বেলা বা সন্ধ্যাবেলার দিকে কান্না শুনতে পেত, কিন্তু গ্রামের কেউ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানা যায়নি। পরে বেশ কিছু সময় পার হবার পর এরকম আর কিছু শোনা যায়নি, কিন্তু কেউ তখনও জানত না বিভৎসতা আবারও ফিরে আসতে পারে। একটা ভয়ঙ্কর ঘটনার পেছনে লুকানো রয়েছে আরও একটা করুণ বিভৎসতা, রূপার সাথে ঘটা ওই সন্ধ্যার ঘটনা যে আর এক করুণ পরিণতি নিয়ে আসবে তাকে জানত। ওই রাতে রূপার জ্বর আসে, জ্বরের ঘরে রূপা ভুলভাল বকছিল, এই জ্বর রূপাকে প্রায় কাবু করে ফেলেছিল। জ্বর প্রায় এক সপ্তাহ পর কিছুটা ভালো হয়, কিন্তু রূপা তবুও সুস্থ হয় না, দুঃস্বপ্ন দুর্বলতা তাকে ধীরে ধীরে কাবু করে ফেলে। এক রাতে রূপা তার মায়ের সাথে শুয়েছিল আর বলল, মা, ওই সাদা শাড়ি পরা বেটি আমাকে কি যেন বলছিল। তখন মা অবাক হয়ে বললেন, ওসব মনে রাখিস নে, আয় আমার কোলের মধ্যে ঘুমা। সেদিন রাতে রূপা ঘুমালেও পরদিন সকালে রূপার আবার জ্বর আসে, রূপার বমি শুরু হয়, কোনো ঝাড়ফুঁক তাবিজ তেল কবিরাজ কোনো কিছুতে তার সুরাহা হয় না। তার পরদিন সকালে রূপা মারা যায়। পুরো গ্রামে শোক নয় বরং আতঙ্কের ছায়া নেমে আসে। তারপর থেকে গ্রামবাসী তাদের ছেলে মেয়েদের সাবধান করতে থাকে, মাগরিবের আগে ঘরে ফিরে আসতে বলে, কবরস্থানের দিকে যেতে করা নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি ভর দুপুর ঠিক সন্ধ্যা এরকম সময় চলাফেরা, পুকুরে একা যাওয়া বা রাতে একা বাথরুমে যাওয়া এসব কাজেও সবাই সব বাচ্চাদের চোখে চোখে রাখত। অনেকে ধারণা করত যে ওই গ্রামে যে পিশাচ ছিল সেই হয়তো আসিয়াকে আসর করে থাকবে। ওই দিন কবরখানায় যা রূপা দেখেছিল তা হয়তো পিশাচ, যা কিনা আসিয়ার রূপে ফিরে এসেছিল। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, ঘটনাটা অনেক বড়, জানি, সবাইকে ধৈর্য নিয়ে পড়ে শোনানোর জন্য ধন্যবাদ, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমার ঘটনাটি সিলেক্টেড হলে প্লিজ মেসেজ বা ইমেইলের মাধ্যমে জানাবেন। আমি অলরেডি জানিয়ে দিয়েছি আপনাকে যে আপনার ঘটনাটি সিলেক্টেড হয়েছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আরও ঘটনা আপনার কাছে প্রত্যাশা করি। আপনি আরও ঘটনা পাঠান, সেই আশাবাদ ব্যক্ত করেই আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের আনন্দ দেবে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই ঘটনা শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আপনার ভূত এফএমের নিয়মিত একজন শ্রোতা, এবং সেই 2013 সাল থেকে আমি আপনার ভূত এফএমের বড় একজন ফ্যান। যখন শুনতে পেলাম 2019 সালে আপনি এই প্রোগ্রামটি বন্ধ করে দেবেন তখন খুব মন খারাপ হয়েছিল, আপনাকে বলে বোঝাতে পারবো না। তারপর যখন শুনলাম যে ভূত ডট কম স্বাধীন মিউজিক অ্যাপে আবারও ফিরে আসছে তখন কিছু খুশি হয়েছিলাম, তাও আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না।
আমি আপনাদের যে ঘটনাটি বলছি সেটা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি গ্রামের, সঙ্গত কারণে আমি আর কিছু উল্লেখ করছি না। এখন যে ঘটনাটি আপনাদের বলবো এটি আমার একজন ফ্রেন্ডের কাছ থেকে শোনা একটা রোমহর্ষক ঘটনা। এখানে আমার ফ্রেন্ডের নাম উল্লেখ না করার জন্য অনুরোধ করছি। ঘটনাটি ঘটে এই বছরের সেপ্টেম্বরের 17 তারিখে, অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বরের 17 তারিখ। এখানে বলে রাখা ভালো যে ঘটনাটি মূলত আমার ফ্রেন্ডের চাচার সাথে ঘটে, তাই আমার ফ্রেন্ড আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আগে থেকে আমাদের বংশগত স্বভাবে মাছ ধরার একটা পরিচয় আছে। আমাদের গ্রামের সামনেই রয়েছে একটা বিল, সেই বিলে প্রতি বছর বর্ষার সময় পানি আসে। বিল তখন কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং গ্রামবাসীরা মাছ ধরার জন্য দিন রাত সেই বিলের সাথে লেগে থাকে। যেহেতু আমাদের বংশগত স্বভাবে মাছ ধরা একটি রীতি রয়েছে, সেহেতু আমার চাচাও প্রতি বছর এই বিলে মাছ ধরত। তো এবছরই আমার চাচার সাথে মাছ ধরাকে কেন্দ্র করে এমন একটা ঘটনা ঘটে যা আমাদের পরিবারের ওপর খুবই একটা কষ্টদায়ক ঘটনার জন্ম দেয়। একদিন রাতে আমার চাচা ও তার দুই বন্ধু রাত 11টার দিকে কি 11:30টার দিকে বিলে মাছ ধরতে যান। তখন মাছ ধরতে ধরতে রাত 1টা কিংবা 2টার কাছাকাছি চলে যায়। আমার চাচার বন্ধুরা বলে যে চল আজকে তো মাছ ভালোই ধরেছি, তাহলে চল আজকের মতো ফিরে যাই, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কিন্তু আমার চাচা ছিলেন খুবই মাছ ধরার পাগল, মাছ ধরার নেশা তখন আমার চাচাকে পেয়ে বসেছে। তার দুই বন্ধুকে তিনি বললেন আর একটু পরে যাব। তখন তার বন্ধুরা বলল আজ তো ভালোই মাছ পেয়েছি, তাহলে আর কি করব, চল বাড়ি ফিরে যাই। কিন্তু আমার চাচা তাদের সাথে যেতে রাজি হলেন না। চাচা তার দুই বন্ধুকে বলল তোদের মধ্যে যে কোনো একজন আমার সাথে থাক, একজন চলে যা। তখন আমার চাচার এক বন্ধু তার সাথে থাকার জন্য রাজি হল এবং আরেকজন বাড়ি ফিরে গেল। এই ঘটনাটুকু আমার চাচার সেই বন্ধুর কাছ থেকে শোনা। বলছেন চাচার বন্ধু, আমরা যখন আবার মাছ ধরা শুরু করলাম তার কিছুক্ষণ পরেই বিলের মধ্যে দুটো আলো দেখতে পেলাম। আলোগুলো লাল রঙের ছিল। আস্তে আস্তে সেই আলোগুলো আমাদের কাছে আসতে থাকলো। একটু কাছে আসতেই ভালো করে লক্ষ্য করলাম যে আলোগুলো খুবই লাল আর দুটো চোখের মতো, যেন আগুনের দুটি ফুলকি। তখন আমরা দুজনেই ভাবলাম ওগুলো কি। আমাদের একটু ভয় লাগতে শুরু করলো। আস্তে আস্তে আলোগুলো যখন আমাদের দিকে এগিয়ে এলো, আমরা যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমরা দেখতে পেলাম যে দৈত্যাকৃতির একটা জিনিস, তার মাথায় সাদা সাদা লোম ছিল, তার মুখটা ছিল ঘোড়ার মুখের মতো আর তার দুই হাত ছিল ঘোড়ার খুরের মতো। তখন সেই সাদা অবয়বটা আমাদের দিকে ধেয়ে আসছে আর বিকট কর্কশ শব্দ করতে করতে আসছে। তখন আমরা দুজনেই খুব ভয় পেয়ে যাই এবং দৌড় দেই। আমাদের বিলে বর্ষার সময় হাঁটু সমান পানি, আমরা মাছ ধরতে ধরতে বিলের কাছাকাছি চলে এসেছিলাম। ঠিক তখনই সেই বিভৎস অবয়ব আমাদের দিকে তার দুই ঘোড়ার খুরের মতো হাত বাড়িয়ে দিল এবং শুধু তাই নয়, হাতগুলো বড় হতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে দুজনেই পানির মধ্যে দৌড় দেওয়ার চেষ্টা করি। যেহেতু বিলে আমাদের হাঁটু সমান পানি থাকার কথা, ভালোভাবে দৌড়াতে পারছিলাম না। এরই মধ্যে বিলে পার হয়ে আমরা অনেক দূর চলে এসেছিলাম মাছ ধরতে ধরতে। ভয়ে কে কার মতো কোন দিকে দৌড়িয়েছিলাম বুঝতে পারিনি। আমি কোনোভাবে আস্তে আস্তে এসে বিলের পারে উঠে বাড়ির দিকে দৌড় দেই। তখন আমার কোনো খেয়াল ছিল না। দৌড়াতে দৌড়াতে এসে একসময় বাড়ির ভিতরে ঢুকে দরজার সামনে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আর কিছু মনে নেই। পরদিন যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি দেখছি আমার চারপাশে আমার বাড়ির মানুষ, আমার বন্ধুর বাড়ির অনেক লোক দাঁড়িয়ে আছে এবং আমার বন্ধুরা আমার কথা জিজ্ঞেস করছে। তখন আমি সবাইকে সবকিছু খুলে বলি। একটা ঘটনা আমার ফ্রেন্ডের মুখ থেকে শোনা এটা। তখন সবাই আমার চাচাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। তখন সবাই আমরা বিলের দিকে যাই আর সেখানে গিয়ে আমরা চাচাকে দেখতে পাই না। বিলের মধ্যে নেমে আশেপাশে অনেক জায়গায় খুঁজেও আমার চাচাকে আর পাওয়া যায় না। এভাবেই তিন দিন পার হয়ে যায়। একদিন সকালে একটি লোক খবর নিয়ে আসে যে বিলে যেন কার লাশ পড়ে আছে। তখন আমাদের বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। আমরা দেখি সেখানে ইতোমধ্যেই লোক জড়ো হয়ে গেছে, লাশটা বিলের মধ্যে উল্টো হয়ে গেড়ে রাখা। তখন কিছু মানুষ মিলে লাশটিকে উঠিয়ে নিয়ে আসে। মুখটা একদম কাদায় মেখে গেছে, মুখের ভেতরেও অনেক মাটি হাঁ দিয়ে গেছে। তখন আমাদের বাড়ির সবাই অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তারপর নিশ্চিত হয় যে এটা আর কারো নয়, আমার চাচার লাশ। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। জানি না কতটুকু ভয়ানক, তবে এই ঘটনাটি আমার পরিবারের কাছ থেকে একটা কষ্টদায়ক ঘটনা। আমার চাচা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আজ থেকে এক মাস হল। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, তা আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। জানি ঘটনাটি ভালো করে গুছিয়ে লিখতে পারেনি, তবু চেষ্টা করেছি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এই চেষ্টাটুকু করেছেন এবং আপনি যে আমাদের ঘটনা পাঠিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। নীলফামারী খুব সুন্দর একটি উপজেলা সৈয়দপুর থেকে, দা সিটি অফ নাইটও বলা হয় যাকে। সঙ্গত কারণে নিজের নাম প্রকাশ করতে পারছি না এবং সৈয়দপুর থেকে ঢাকা অনেক দূরে হওয়ায় স্টুডিওতে উপস্থিত থাকা সম্ভব নয়, তাই আমি অনুরোধ করছি আমার স্টোরি পড়ে শোনানোর জন্য। 2018 থেকে আমি ভূত এফএম শুনি এবং বর্তমানে ভূত ডট কম শুনছি প্রতিনিয়ত এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও শুনব। এটি আমার ভূত ডট কমে পাঠানো প্রথম ঘটনা, তাই বানানে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে না পারার কারণে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বেশি কথা না বলে চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার এক কলিগের কাছ থেকে কালেক্ট করেছি এবং ঘটনাটি শেয়ার করার অনুমতি পাই একমাত্র শর্ত, যেটি হল স্টোরিতে কারোর নাম কিংবা জায়গার উল্লেখ করা যাবে না। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনায় আমার কলিগের নানার সাথে ঘটে যাওয়া বর্তমানে ঘটেছে এমন একটি ছোট্ট ঘটনা, বলছি আমার কলিগের ভাষায়। ঘটনাটি আজ থেকে 40-50 বছর আগের। আমার নানা তখন 10 কিংবা 12 বছরের কিশোর হবেন। তারা নিতান্ত দরিদ্র হবার কারণে তিনি সেই বয়সেই মানুষের বাসায় কামলার কাজ করতেন। এক কথায় বাড়ির সব কাজই, যেমন গরু ছাগল দেখাশোনা করা, মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসা ইত্যাদি, এবং তিনি যা মাইনে পেতেন তা দিয়েই সংসার চলত। তিনি তুলারাশির জাতক ছিলেন, ছোটবেলা থেকেই তাকে অদৃশ্য কেউ পছন্দ করত, মানে জিন জাতীয় কিছু। তিনি রোজকার মতো একদিন ঘাস কাটতে বেরিয়েছেন এক মস্ত ফসলি জমিতে। জমিটা এত বড় ছিল যে জমির মাছ বরাবর থাকলে আশেপাশের গ্রামের গাছপালাও দেখা যেত না। সেদিন ভর দুপুরে তিনি ঘাস কাটছিলেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার পাশে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। খুব ফর্সা দেখতে, গায়ের চামড়াগুলো ঝুলে গিয়েছিল, এমন একটা অবস্থা। বৃদ্ধাটি বললেন, কিরে টাকা নিবি? নানু যেহেতু অত্যন্ত গরিব তাই তিনি তাড়াতাড়ি বললেন, হ্যাঁ লাগবে। তখনই নানু দেখল হঠাৎ অদৃশ্য থেকে একে একে 5টি স্বর্ণ মুদ্রা ভর্তি হয়ে একটা হাড়ি তার সামনে এসে পড়ল। নানু তখন কম বয়সে হওয়ায় সেটা প্যারানর্মাল কিছু আন্দাজ করতে পারেননি। হঠাৎ বৃদ্ধা বলল, এগুলো কিসে নিবি? তখন নানু তার কোমরে থাকা গামছাটি খুলে বিছিয়ে দিল, এগুলোতে দিন, আমি এগুলো গামছায় বেঁধে বাড়ি নিয়ে যাব। তখনই হঠাৎ বৃদ্ধটি রেগে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দিল আমার নানুর গালে। থাপ্পড়টা এত জোরে ছিল যে নানু সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখ থেকে ফেনা বের হতে থাকে। তখন করারুদি কেউ দুপুরে জমিতে কাজ করতে যেত না, তাই বিকেলে কয়েকজন জমিতে কাজ করতে গেলে নানাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে এবং নানাকে চিন্ত, তাই তৎক্ষণাৎ আমার নানা যার কাছে কাজ করতেন তার বাসায় নিয়ে যান। সন্ধ্যার পর নানার জ্ঞান ফিরে আসলে নানি কি হয়েছে জিজ্ঞেস করলে নানা তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। ঘটনা এখানে শেষ হলে পারত না। তারপর থেকে সেই বৃদ্ধা নানার স্বপ্নে আসা শুরু করলেন। একদিন নানা রাতে খাবার খেয়ে ঘুমালে তিনি স্বপ্নে বৃদ্ধাকে দেখতে পান। বৃদ্ধাটি তাকে বলছে সে নানাকে কিছু সম্পদ দেবে, যার বিনিময়ে সে নানার কাছ থেকে কিছু একটা নিয়ে যাবে। এবং একদিন নানা রাতে খাবার খেয়ে ঘুমালে তিনি স্বপ্নে দেখেন সেই বৃদ্ধাকে। এই স্বপ্নে তাকে বলা হয় যে তিনি অনেক সম্পদ পাবেন এবং সম্পদের এক পাহারাদার বানাবেন তাকে। নানা সেই স্বপ্নটা স্বপ্নতে জবাব দিয়ে দেন, তিনি বলেন যে না। এবং সেই বৃদ্ধা মাঝে মাঝে তার স্বপ্নতে আসত এবং নানার সাথে কথা বলত। দেখতে দেখতে দিন ছেড়ে বছর কেটে যায়, নানা বিয়ে করেন, সংসার করতে শুরু করেন।
আমার নানি ছিলেন পাঁচ অক্ত নামাজি এবং পরহেজগার ব্যক্তি। তিনি কখনো নামাজ মিস করতেন না। নানার বিষয়ে সেই বৃদ্ধা আমার নানির স্বপ্নে আসত এবং বারবার তোর স্ত্রীকে আমি নিয়ে যাব এবং আমার সম্পদের পাহারাদার বানাবো এই সমস্ত কথা বলত। নানিও স্বপ্নে তাকে না করে দিতেন এবং বলতেন তিনি যাতে তাকে নিয়ে না যান। এদিকে বৃদ্ধা নানানভাবে মাঝে মাঝে বিভিন্ন রূপ নিয়ে আসত এবং আসার আগে জানিয়ে দিত যে কাল আমি তোর বাসায় আসব একটা ছাগল কিংবা টিয়া পাখির রূপ নিয়ে। তাই নানার রুম আগে থেকে সুন্দর করে মুছে আগরবাতি জ্বালিয়ে রাখার জন্য বলে দিত এবং তাতে তাকে যেন কেউ বিরক্ত না করে সে বিষয়েও সাবধান করে দিত। এমনি একদিন সে নানাকে জানালো যে আগামীকাল তার বাসায় টিয়া পাখির রূপ ধরে আসবে এবং খাটের একটা কোনায় বসে থাকবে। তো সেদিন নানা আগে থেকে সবাইকে জানিয়ে রেখেছিল যে তার রুমে কোনো প্রকার টিয়া পাখি দেখতে যাতে সেই পাখিকে কোনো বিরক্ত না করা হয়। যথারীতি সেই ঘরটি সম্পূর্ণ পরিষ্কার করে রাখা হয় এবং আগরবাতি জ্বালানো হয়। সেদিন রুমে আমার খালাতো বোন বই পড়ছিল। বই পড়া শেষ করে সে বই গুছাতে যাবে, তখন ভুল করে একটা বই টেবিল থেকে পড়ে যায় এবং সেই বইটি উঠাতে গেলে তার নজর যায় খাটের দিকে। সে দেখতে পায় খাটের এক কোণে একটি সুন্দর টিয়া পাখি বসে আছে। ব্যাস দেখামাত্র পাখিটি ধরতে খাটের নিচে ঢুকে পড়ে এবং পাখিটিও উড়ে পালাতে চায় এবং সেইখানে তৎক্ষণাৎ ধাওয়া করে। কিছু দূর পাখিটি উড়ে অদৃশ্য হয়ে যায়। সেদিন রাতেই নানু আবার স্বপ্নে দেখতে পায়। খুব গরম মেজাজ নিয়ে নানাকে বলতে থাকেন সেই বৃদ্ধা আজ বিরক্ত কেন করা হয়েছে। নানু তখন বললেন, ছোট্ট মেয়ে বাচ্চা, তার তো আর সেরকম বুদ্ধিটুদ্ধি হয়নি, তাই হয়তো ভুল করে ফেলেছে। জানলে অবশ্যই সে করত না, তাকে না হয় এবারের মতো ক্ষমা করে দাও।
এবারে বোঝানোর পর সেই বৃদ্ধাটি তার কথা মানলেন। একদিন নানু বাইরে মুরগির ঝোপের উপরে ঘুমিয়েছিলেন। বলে রেখা ভালো, নানুর বাসায় আগেকার দিনের মতো মুরগির ঝোপের উপরে বসার একটা স্থান বানানো যেত। তিনি সেটার উপরেই মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন। রাত যখন গভীর তখন ঘুমের মধ্যে হঠাৎ তিনি বুঝতে পারেন তার পায়ের কাছে একটা ছাগল মাথা রেখে ঘুমাচ্ছে। তখন আমার মামাও ছাগল পালতেন। নানা রাতেই মামাকে জিজ্ঞেস করলেন তার ছাগল বাইরে বের হয়েছিল কিনা। মামা চেক করে বললেন যে তার ছাগল ঠিকঠাক জায়গাতেই আছে। নানা তখন চমকে গিয়ে ছাগলটিকে ধরতে গেলেন। দেখেন ছাগলটি মশারি চিরে উধাও। যেহেতু সেই বৃদ্ধ নানাকে না জানিয়ে এসেছিল তাই সে নানাকে অনেক বকাঝকা করে আর নানাকে এখনও তার কথা মতো চলতে হয়। যদি সে বলে চুল বড় রাখতে তাহলে চুল বড় রাখতে হবে, যদি সে বলে চুল ছোট করতে ছোট করতে হবে। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনাদের ব্যাপার, তবে 100% যে সত্য এই ঘটনাটি তা নির্দ্বিধায় বলতে পারি। ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে কষ্ট করে ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনি যে লিখেছেন তারপর যে আমার কাছে আব্বু আম্মুর অনেক ঘটনা রয়েছে, সময় পেলে সেগুলো পাঠাবো, আমি আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব দ্রুতই আপনার ঘটনা আপনি পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাব।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। 228তম এপিসোড শুনছেন এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা এনজয় করবেন আমাদের আজকের এপিসোড। আমরা বেশ কিছু অডিও ক্লিপ শোনাবো এখন। আমরা যেহেতু বেশ কিছু ইমেইল শুনেছি প্রথমেই, সো এখন অডিও ক্লিপে যাব। আশা করছি আমাদের এই অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, ইমেইল করতে পারেন এবং ঈদ যেহেতু আসছে আপনারাও দারুণ কিছু ঘটনা আমাদের উপহার দিতে পারেন। সেই প্রত্যাশা রেখেই আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো। আমিও অনেক ভালো আছি। প্রথমেই ধন্যবাদ দিতে চাই রাসেল ভাইকে। রাসেল ভাই এত সুন্দর একটা উপস্থাপনা করে থাকে boot.com-এ আমাদের জন্য। আমি 2011 সাল থেকে boot.com-এর সাথে টুকটাক থাকা হয় আর কি, হয়তো সেভাবে না হইলেও 2011 সাল থেকে আমার boot.com এর সাথে পরিচিত। আগে হয়তো অন্য নাম থাকলেও পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে হয়ে এখন বর্তমানে ভোট ডট কম নামে পরিচিত। তো মনে করতে পারেন বর্তমান ভোট ডট কম এই যে গল্পগুলো, এটা আসলে আমার জীবনের একটা অংশ, এবং এই গল্পগুলো না শুনলে মানে একটা আসক্তি আর কি, এই গল্পগুলো না শুনলে ঘুমই যেন হয় না। যখন ঘুমাতে যাব তখন এগুলো শোনাই লাগবে এবং এটা শুনে অনেক ভয়ে ভয়ে ঘুমায় পড়তে হয়। তো এই ভোট ডট কম শুনতে শুনতে ঘুমানো নিয়ে একটা ঘটনা আমার সাথে ঘটেছে, যেটা আসলে ঘটনা আমি মূলত যে ঘটনাটি এখন বলবো এই ঘটনার লাস্টে আমি ওই ঘটনাটি বলবো, এবং এই ঘটনা আর ওই ঘটনা ভিন্ন। কিন্তু ভোট ডট কম শুনতে শুনতেও যে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, বাস্তব ঘটনা, সেটা আমি আপনাদেরকে শোনাব। তো মূলত আজকে যে ঘটনা বলার জন্য আমি কথা বলা শুরু করছি সে ঘটনায় আমি চলে যেতে চাই। ঘটনাটির সময়কাল 2018 সালের কোনো একটা রাতে, এবং সে রাতটা ছিল হচ্ছে হিন্দুদের দুর্গাপূজা উৎসবের সময়। অর্থাৎ হিন্দুদের যে প্রতি বছর যে দুর্গাপূজা উৎসব হয়, তো প্রতিবারের মতো সেইবারও দুর্গাপূজা উৎসব হয়। এবং আমরা ঘটনাটি যে আমার একার সাথে ঘটে তা না, আসলে আমার সাথে আরো আমার চার বন্ধু ছিল। তো আমার নাম হচ্ছে আনাব শিবন এবং আমার আরো চার বন্ধু হাসান, ইরান, আলমগীর, শুভ। তো এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি এটা আসলে আমাদের পাঁচ বন্ধুর সাথেই ঘটে যায়। ঘটনাটি ঘটে ওই আমাদের বাড়ির পাশে গড়াই নদী, এবং গড়াই নদী ধরে ওই নদী কেন্দ্রিক ঘটনাটি। তো আমাদের জেলাটা পড়ছে ঝিনাইদহ জেলা, এবং ঝিনাইদহ জেলা শোলকোবা থানার কোন একটা গ্রাম, এবং যে গ্রামের পার্শ্ববর্তী দিয়ে যে গ্রামের সাথেই গড়াই নদী অবস্থিত, এবং গড়াই নদীর এই পাড়টা কুষ্টিয়া জেলা এবং ওই পাড়টা আমাদের জেলা ঝিনাইদহ। তো আমরা প্রতিবারের মতোই আমরা পাঁচ বন্ধু ওই জেলেদের যে ছোট ডিঙি নৌকার থাকে মাছ মারা, ওই মাছ মারা নৌকা আমরা নিয়ে থাকি, এবং মাছ মারা নৌকা নিয়ে আমরা বৈঠা নিয়ে আমরা নদী পথে পাড়ি দিই। এবং নদীতে তখন অনেক পানি, এবং যার কারণে নদীতে প্রচুর স্রোত, নদী ভর্তি পানি, এবং আমাদের যে দিকটা যাইতে হবে সেদিকটা আসলে স্রোতের অনুকূলে, মানে স্রোতের যে বিপরীত তা কিন্তু না, ওই স্রোত ধরে গেলেই আমাদের আর কি যাওয়া হয় এবং বৈঠা মারা লাগে না। তো আমরা কি করে, আমরা নৌকাটা মাঝ নদীতে ছেড়ে দিই, এবং ছেড়ে দিয়ে আমরা চুপচাপ বসে থাকি নৌকার উপরে। এবং নৌকাটা যেহেতু নদীতে প্রচুর স্রোত, সেহেতু আমাদের যাইতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু তিন কিলোমিটার পথ যাইতে হয়, অতটা বেশি সময় লাগে না। তো আমরা নদী দিয়ে মাছ বরাবর দিয়ে আমরা সেই জায়গাটা যাই, এবং সেই জায়গাটা গিয়ে আমাদের ওই কোলে উঠতে হয়। এখানে একটা বিষয় বলা উচিত, আমরা আসলে যে জায়গায় পূজা দেখতে যাই, এই জায়গা আসলে কুষ্টিয়া জেলাতে একটা পূজা উৎসব অনুষ্ঠিত হয়, এবং ঝিনাইদহ জেলাতে আমাদের জেলাতে দুইটা পূজা উৎসব অনুষ্ঠিত হয়, এবং দুইটাই ওই নদী ধরে গেলেই পাওয়া যায়, এবং দুইটাই আমাদের বাসা থেকে আর কি 3-4 কিলো এরকম পথ। তো আমাদের প্রথম যাইতে হয় কুষ্টিয়া জেলার যে নদীর পাশে যে পূজা উৎসব বসে ওখানে আর কি আমাদের প্রথম যাইতে হয়। তো আমরা নৌকা নিয়ে আমরা ওইখানে যাই, এবং ওইখানে এবং নদী পথে গিয়ে একটা যেখানে আসলে নৌকাটা ঠেকাতে হয় ওখানে একটা বট গাছ আছে অনেক পুরাতন, যেটা আসলে 300-400 বছরের পুরনো এরকম শোনা যায়। এবং আরো শোনা যায় যে নৌকা মানে ওই বট গাছ কেন্দ্রিক অনেক ঘটনা নাকি ঘটে থাকে। তো একটা জিনিস কি, আসলে ওই বট গাছটা দিনের আলোতে দেখলে অনেক ভয় করে, এবং বট গাছটা এতই ভয়ানক যে আসলেই ভেতরে ভেতরে অনেক ভয় কাজ করে। তো আমাদের যেখানটা যেতে হয় ওইখানটা আসলে বট গাছের ওখানটাই নৌকা ভেড়ানো লাগে, এবং ওই বট গাছের সাথে আমরা প্রতি বছর আর কি বট গাছের কোনো একটা শিকড়ের সাথে আমরা নৌকা বেঁধে আমরা উপরে যাই আমরা দুর্গাপূজা উৎসব দেখি, এবং সেদিনও তার ব্যতিক্রম না, আমরা ওইভাবে যাই, নৌকাটা ঠেকাই ওই বট গাছের একটা শিকড়ের সাথে আমরা নৌকাটা বাঁধি, এবং নৌকাটা বেঁধে আমরা দুর্গাপূজা উৎসব দেখতে উপরে চলে যাই, এবং দুর্গাপূজা উৎসব আমরা উপভোগ করি। এবং দুর্গাপূজা উৎসব দেখে ওখানে দেখে শেষ করতে আমাদের বেজে যায় রাত 11টা।
তো আমাদের যেহেতু আরো দুইটা জায়গা আমাদের জেলাতেই দুইটা জায়গা আমাদের আরো দুর্গাপূজা উৎসব দেখতে হবে, সেহেতু আমাদের ওখানে বেশি দেরি করলে চলবে না, এবং এজন্য আমরা কি করি আমরা ওখান থেকে ব্যাক করি, আমরা ব্যাক করে সেই বটগাছটার নিচে আসি, এবং বটগাছটার নিচে এসে একটু আশ্চর্যজনক হই। তার কারণ আশ্চর্য হওয়ার কারণ এটাই যে আমরা যে নৌকাটা বেঁধে রেখে গেছি শেকরের সাথে, আসলে শেকরের সাথে বাঁধলেও ওই শেকরের নিচে তখন অনেক পানি ছিল, কিন্তু আমরা যখন নৌকাটা খুলতে যাব তখন আসলে গিয়ে দেখি ওখানে মানে শেকরের তলে কোনো পানি নাই, এবং নৌকাটা মনে হচ্ছে বালুর চরের উপরে জেগে গেছে, এবং পানিটা অস্বাভাবিক ভাবে এতটাই কমে গেছে, মানে এত অল্প সময়ের মধ্যে এত পানি কমার কথা না। এই জিনিসটা দেখে আসলে অনেকে আমরা আশ্চর্য হই যে এটা কিভাবে সম্ভব, এত পানি হঠাৎ করে কমে যায়, এটা তো আগে কখনো হয়নি। তো আমরা ওইটা নিয়ে বেশি একটা খুব একটা মাথা ঘাটাই না, এবং আমরা বলাবলি করি পাঁচজনে যে নৌকাটা যেহেতু খুব একটা মানে ভার না, পাঁচজন হলে আমরা নৌকাটা পানিতে নামাইতে পারবো। তো আমরা ওইটা আমরা নৌকাটা শেকড় থেকে খসাই, এবং শেকড় থেকে খসাই আমরা কাঁধে করে নিয়ে নৌকাটা পাঁচজন কাঁধে করে নিয়ে আমরা পানিতে নামাই, এবং পানিতে নামানোর পরে আমরা নৌকার উপরে উঠে বসি। কিন্তু আমরা যখন নৌকার উপরে উঠে বসি তখন ওই বটগাছটা থেকে একটা আওয়াজ আসে, এবং আওয়াজটা এরকম মানে ওই বটগাছটা থেকে দুইটা কণ্ঠের আওয়াজ আসে, মানে মনে হয় যেন দুইটা জিনিস কথা বলাবলি করতেছে ওদের নিজেদের মধ্যে। তো ওরা দুজন মানে বলাবলি করতেছে এরকম ভাষায়, দেখো দেখো পাগলরা কি করতেছে, পাগলরা নৌকা নিয়ে এই অবস্থাতেও নৌকা নিয়ে পাগলরা পূজা দেখতে আসে। আবার একটা কণ্ঠ আর একটা কণ্ঠকে বলে উঠল, ওদের কপালে আজকে যা আছে এটা ওদের উপলব্ধি করা উচিত, এবং কিছুটা শিক্ষা হওয়া উচিত এদের। তো কথাগুলো মনে হলো যে আমাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলল, কিছুটা স্পষ্টভাবে শুনতে পেলাম আমরা কথাগুলো, এবং আমরা পেছন দিকে তাকাই, বটগাছের দিকে তাকালাম, তাকাই মোবাইলে যে ফ্ল্যাশ ছিল ফ্ল্যাশ মেরে আমরা দেখি আসলে বটগাছে দুইটা কাক বসা, মানে বটগাছের একটা ডালে দেখি দুইটা কাক বসা, এবং কাকগুলো চুপচাপ আছে। আমরা যখন তাকাইছি তখন চুপচাপ আছে, এবং ওই কথাগুলো বলছে। আমরা যখন নৌকার উপরে ছিলাম আমরা জানিও না কোথা থেকে বলতেছে, এদিক ওদিকে খুঁজতেছি, তখন ওই কথাগুলো তারা বলতেছিল। তো আমরা ওইটার দিকে অতটা কেয়ার করি না, আমরা ওইটা নিয়ে অতটা ভাবি না, এবং আমরা কি করি আমরা যে আমাদের জেলাতে যে দুইটা দুর্গাপূজা উৎসব হয় ওখানে আমরা যাওয়ার জন্য আরেকটু সামনে আগায় গিয়ে আমরা পাড়ি দিই। তো আমরা স্বাভাবিকভাবেই নৌকাটা পাড়ি দিই, এবং পাড়ি দিয়ে আমাদের পাড়টায় আমরা চলে আসি, এবং চলে আসার পরে আমরা ওই আমাদের পাড়টায় এই ঘাটটাতে একটা ঘাটে আমরা নৌকাটা বাঁধি একটা বাঁশের সাথে। তো একটা বাঁশের সাথে নৌকা বাঁধার পরে আমরা উপরে যাই, উপরে যেয়ে আমরা ওই সেই দুর্গাপূজা উৎসবে আমরা দেখতে যাই, এবং আমরা ওখানে স্বাভাবিকভাবে দুর্গাপূজা উৎসব দেখতে যাই। তখনও আসলে আমাদের সাথে সেরকম কিছু একটা ঘটে না। তো আমরা যখন দুর্গাপূজা উৎসব দেখে আমাদের বাজে রাত 3টা থেকে 3:30 এরকম সময় আমাদের বেজে যায়, মানে আমাদের ওই ঘাটে ব্যাক করতে, দুর্গাপূজো দেখে আসতে ব্যাক করতে ওই ঘাটে। তো আমরা ঘাটে স্বাভাবিকভাবে চলে আসি, এসে আমরা নৌকাটা খুলে আমি যেভাবে আমরা নৌকার উপরে পাঁচজন বসেছিলাম ঠিক সেইভাবে আসলে আমি নৌকার বৈঠা ধরে আমি আর কি নৌকার মাঝিগিরি করতেছে, এবং আমার চার বন্ধু ওরা দুইজন সামনে বসে দুইজন দুইটা বৈঠা নিয়ে ঠেলাঠেলি করতেছে, আর দুইজন মাঝখানটায় বসে আছে, আর আমি পিছনে বৈঠা নিয়ে ঠেলায় যাইতে হয়, যেহেতু পানি নদীর কূলে তো অতটা পানি থাকে না, সবসময় দেখা যায় যে মাঝখানটায় বেশি পানি থাকে, কূলে তো অতটা পানি থাকে না, কূলে অনেকটাই চর পড়া থাকে। তো একটা বিষয় বলে রাখি, আমাদের যে পাড়টা, আসলে আমাদের পাড়টা আমাদের আর ওই পারে পার হয়ে যাইতে হয় না, এখন আমাদের পাড় দিয়েই যাওয়া লাগে। তো আমাদের যে পাড়টা, এই পাড়টা আসলে মানে অনেক পানিতেই ওই চরের উপর, তো ওই চরের উপর অনেক জঙ্গল কোয়ালিটির, অনেক কাশবন এইটা ওইটা, মানে অনেক জঙ্গল কোয়ালিটির। তো ওই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের আসলে আসতে হয় এবং জঙ্গলটা প্রায় এক কিলোমিটার ধরে অবস্থিত। এবং আমরা কি করে, আমরা নৌকা নিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসতে থাকি। জঙ্গলের ভিতর যখন ঢোকে তখন মানে জঙ্গলের ভিতর ঢোকার দুই তিন মিনিট পরেই আমরা কিছু একটা অনুভব করি, আর অনুভবটা এরকম যে মনে হচ্ছে জঙ্গল ভেঙে মরমর মরমর শব্দে কি যেন দানবের মতো মনে হচ্ছে চলে আসতেছে আমাদের দিকে, ধেয়ে আসতেছে জঙ্গল ভাঙতে ভাঙতে। তো ওই অত রাতে এইটা অনুভব করতে করতে আসলে তো অনেক ভয় ভেতরে ভেতরে আমাদের পাঁচজনারই অনেক ভয় কাজ করতেছে। আমরা চারদিকে খালি লক্ষ্য করে দেখতেছি আসলে হচ্ছেটা কি, মানে ওই ভাঙা ভাঙি শব্দটা একবার এদিকে একবার ওদিকে, অর্থাৎ আমাদের চারপাশে ঘোরপাক খাচ্ছে এরকম একটা অবস্থা। তো আমরা তো এক প্রকার অনেক ভয় পেয়ে যাই, এবং আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সামনের দিকে আগাইতে থাকি ভয়ে, অনেক ভয় ভয় নিয়ে। তো এরকম আরো দুই তিন মিনিট চলে, চলার পরে হঠাৎ এক সময় যায় এটা থেমে যায়, ওটা আর কি, ওটার উপস্থিতি আর দেখা যায় না। তো দুই তিন মিনিট পরে নৌকাটা এক প্রকার স্থির হয়ে যায়, এবং আমি লক্ষ্য করি, আমি খেয়াল করি যে আমার নৌকার বৈঠাতে আমার বৈঠাতে কোনো পানি পাচ্ছি না আমি, এবং আমার সামনে যে দুইটা বন্ধু ওরা বৈঠা দিয়ে যে পানিতে যে বৈঠা চালাচ্ছে ওরাও কোনো পানির উপস্থিতি পাচ্ছে না, এবং ওরা আমাকে বলে ওঠে যে পানি কই গেল। একটা কথা বলতে ভুলেই গেছি, আসলে সে রাতটা ছিল অনেক অন্ধকার, এতটাই অন্ধকার যে মানে একটু দূরে খালি চোখে দেখাই যায় না। আমরা আর কি মোবাইলের ফ্ল্যাশ লাইট মেরে আমরা ব্যাক করতেছিলাম। তো ওই অন্ধকারে যখন নৌকার বৈঠাতে কোনো পানি পাচ্ছিলাম না, ওরাও পাচ্ছিল না, তখন ফ্ল্যাশটা ওরা একটু সামনের দিকে মারে, এবং আমিও চোখ করে রয়েছি, এবং সামনের দিকে ওরা ফ্ল্যাশটা মারার পরে যা দেখতে পাই সেটা দেখার জন্য আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমরা দেখতে পাই বিশাল প্রকৃতির একটা অবয়ব দানব আমাদের নৌকা থেকে 20-30 হাত দূরে, তার দুইটা হাত দিয়ে আমাদের নৌকাটা সন্নিতে উঁচা করে রাখছে, এবং আমরা সে উঁচাতেই রয়েছি, এবং এর কারণে আমরা আসলে পানি পাচ্ছি না। এবং তার চোখ দুটো লাল টকটকে বিশাল আগুনের গলার মতো, আর তার দাঁত দুটা অনেক বড় বড় বের করা দুইটা দাঁত, এবং দুইটা দাঁত দিয়ে মনে হচ্ছে তাজা রক্ত যেরকম বয়ে পড়ে ওরকম রক্ত পড়তেছে, কি একটা অবস্থা। এই দৃশ্য যখন চোখের সামনে দেখি তখন আসলে নিজেদেরকে আমরা ধরে রাখতে পারি না, এবং আমরা ওখানে নৌকার উপরে আমরা সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর ঠিক কতটা সময় কেটে যায় এটা আসলে বলা বাহুল্য। আমাদেরকে আবিষ্কার করি আমাদের যে আমরা যেখান থেকে নৌকাটা নিয়ে আমরা গেছিলাম আর কি দেখতে, আমরা দেখি আমরা আমাদের সেই ঘাটে নৌকার উপরেই আমরা পড়ে আছি, এবং আমাদের চারপাশে তিন চারজন লোকজন, এবং তারাই আমাদের ওখান থেকে ধরে নিয়ে আমাদের বাসায় নিয়ে যায়, এবং যার যার বাসায় তার তার পৌঁছে দেয়। তো আমরা আমাদের নিজেদের মতো করে শুয়ে পড়ি, এবং পরের দিন যে সকাল 11টায় আমাদের ঘুম ভাঙে, তখন বিছানা থেকে উঠতে আর পারি না, তার কারণ শরীরে একটুকু শক্তি নেই, আর প্রচন্ড জ্বর গায়ে, এতটাই জ্বর যে একটা স্বাভাবিক মানুষ উঠে দাঁড়াতেই পারবে না, এরকম জ্বর গায়ে। এবং আমাদের ওই চার বন্ধুরও নাকি ওদের একই অবস্থা, ওই রকম অবস্থা হয় অনেক জ্বর নিয়ে। তারপর সে জ্বর থেকে সুস্থ হতে হতে আমাদের ডাক্তার দেখানোর পরে আরো তিন চার দিন লেগে যায়, এবং এক পর্যায়ে আমরা সুস্থ হই। তো এই ঘটনার সমাপ্তিটাই আসলে এখানেই ঘটে। তো জানি না ঘটনাটি আপনারা আসলে কতটুকু সত্যি ভাবে নেবেন, কিন্তু এটা যে আমার সাথে আমাদের পাঁচজনের সাথে বাস্তব জীবনের সাথে ঘটে গেছে, সে রাতের কথা চিন্তা করলে আজও অনেক ভয় লাগে। আর তারপর থেকে আমরা আর কখনো ওইভাবে পূজা উৎসব দেখতেও যাইনি, গেলেও হয়তো বা দিনের বেলায় টেলাই গেছি, তা নৌকা নদী পথে না ওই এমনিতেই হাঁটা পথে গেছে, না হলে কোনো যানবাহনের পথে গেছে, গিয়ে দেখে আসছি। তো এই ছিল ঘটনা। তো আর একটা কথা, ওই যে আমি বলছিলাম যে এই ভূত FM দেখতে দেখতে, ভূত.com দেখতে দেখতে আসলে ঘুম আসাটা আমার একটা পেশা নেশা এক প্রকার যাই বলেন, তবে এর প্রতি যে আসক্তিটা নিয়ে একটা ঘটনা, সে ঘটনা আমি এখন বলবো। ঘটনাটি ঘটে আসলে বেশি দিন না, এই তো 6 মাস হলো। আমি আর কি যখন ভূত.com শুনি তখন আমার কানে দুই কানে দুটো হেডফোন লাগাই এবং হেডফোনে ভূত.com শুনে ঘুম আসতে অনেক বেশি, মানে ভয়ের সাথে অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত যেহেতু এটা আমার রুটিন বরাবরের মতো, আমি ওই দিনও শুয়ে পড়ি এবং শুয়ে রাত তখন বাজে 11টা, তো আমি শুয়ে পড়ি এবং শুয়ে আমি, আমার ঠিক মনে আছে আমি আফনান ভাইয়ের 3টা না 4টা ঘটনা আমি শুনতে থাকি একটা না, অর্থাৎ 11টার সময় ঘুমাই এবং এই 3টা না 4টা ঘটনা শুনতে আমার সম্ভবত সময় বেজে যায়, টাইম বেজে যায় 12:15 কি 16 এরকম সময়। তো এই আফনান ভাইয়ের একটা ঘটনা শুনতে শুনতে আমি এক প্রকার খেয়াল করি যে আমার শরীরে কোনো বল শক্তি পাচ্ছে না এবং মনে হচ্ছে কি যেন আমাকে একটা, মানে কি যেন আমার উপর একটা ভর করছে এবং আমাকে অনেক প্রচন্ড শক্তি দিয়ে আমাকে চেপে ধরছে এবং আমার কথা বলার মতো কোনো অবস্থা নাই, এরকম একটা অবস্থা। এবং আমি চোখ দিয়ে দেখতেছি যে আমার ঠিক বাম পাশে কি কালো কুচ্ছিত একটা চেহারা, ভালোভাবে বোঝা যায় না কিন্তু যে এতটাই কালো, মানে কালোর ভিতরে মিলে গেছে কিন্তু কালো, যেহেতু আমার ঘরে লাইট অফ করে আমি ঘুমাই, ওই জিনিসটা এতটাই কালো, আমি তো আমার তো তখন কথা বলার মতো কোনো অবস্থান নেই, কিন্তু আমি চোখ দিয়ে দেখতেছি আমার বার পাশে কালো একটা অবয়ব মতো দাঁড়াইয়া আছে, আমাকে যে চেপে ধরে রাখছে। আমি আসলে আমার দমটা অনেক বন্ধ লাগতেছে এবং মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে, এবং তখন আমি কোনোভাবে যখন আমি ছোটাছুটি করে আমার হাত পা কিচ্ছু চলতেছে না, আমি কিচ্ছু নাড়াইতে পারতেছে না, আমি যখন এক পর্যায়ে যখন আমার হাত পা কিচ্ছু চলতেছে না, আমি নাড়াইতে কথা বলতে পারতেছি না, তখন আমি অনেকটা সময় এরকম যাওয়ার পরে একটা অস্বস্তি ফিল হচ্ছে এবং মনে হচ্ছে এই বুঝি মরেই গেলাম, এ বুঝি আমাকে মেরে ফেললো। তখন আমার মনে আসে যে আমাকে সূরা পড়তে হবে এবং আমি সূরা জানার ভিতরে আমি সূরা ইখলাস জানি আর হচ্ছে সূরা ফাতেহা জানি এবং আরো কিছু সূরা জানি, কিন্তু ওই সময়টাতে আমার সূরা ফাতেহা আমি 2 বার পড়ি এবং 2 বার পড়ার পরে আমি সূরা ইখলাস 3 বার পড়ি। এবং কি হয়, 3 বার সূরা ইখলাস যে 3 বার পড়ি এবং 3 বার পড়ার সাথে সাথে মনে হলো আমাকে ছেড়ে দিল এবং আমি যেন অনেকটা ঘাম শরীর নিয়ে, মানে আমার আমার রুমে কিন্তু ফ্যান চলতেছে কিন্তু আমার শরীরে এত পরিমাণ ঘাম, মানে শরীরটা একদম ভিজে গেছে এরকম একটা অবস্থা। তো আমাকে যখন ছাড়ছে আমি তখন চিল্লাই উঠি এবং চিল্লাই ওঠার সাথে সাথে আমার পাশের রুম থেকে আমার মা বাবারা আসে, মা বাবারা এসে আমার আমাকে বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। পরে আমি রুম খুলে বের হই বলি যে এই ঘটনা। তো পরে মা বাবারা ওই মা আগুনে একটু সেকা দিয়ে দেয়। তো ওই দিন রাত্রে ভয়তে আর ঘুমে আসে না, ওই দিন ওইভাবে অমনি কাটাই দিই জেগে। তো আসলে এই ঘটনাটা যে আসলে কি জন্য কোন প্রেক্ষাপটে যে ঘটলো এই জিনিসটা আমার মাথায় আজও আসে না, যে আসলে কোন বিষয় নিয়ে এই ঘটনাটি আমার সাথে ঘটছে। অনেকেই বলে যে বোবাই ধরলে নাকি এরকম হয়, কিন্তু আমার পা হাত পা মানে কোনো ওই রকম কোনো কোয়ালিটি ছিল না, আমার পা হাত পা ভাঙা ছিল, আমি যেভাবে সময় আমি কখনোই ওইভাবে বোবাই যেভাবে ঘুমাইলে আর কি বোবাই ধরে, আমি ওইভাবে ঘুমাই না, আমি ওর উল্টাটা সবসময় ঘুমাই। কিন্তু আসলে ওই জিনিসটা ওইভাবে ওই দিন আমার সাথে ওইরকম সমস্যা সৃষ্টি করলো, আসলে এই জিনিসটা আমার মাথায় আজও আসে না। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই রেকর্ডিংটা শোনায়েন, এবং আমার কাছে আরো অনেক ঘটনাই আছে যেগুলো আসলে আমার নিজের সাথে আরো একটা ঘটনা ঘটে যাওয়া ঘটনা আছে, এবং আমার আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা আছে, এবং আমার এক দাদার সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আছে। তো যদি ঘটনাটি এটা প্রচার হয়, যদি সুযোগ করে দেন পরবর্তীতে, তাহলে ওই ঘটনাগুলি আমি শেয়ার করতে পারবো।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর অডিও ক্লিপ আরো একটা শোনাতে চাই এই মুহূর্তে, যা সাথে আছেন সাথে থাকুন প্লিজ। আমরা চলে যাচ্ছি আমাদের অডিও ক্লিপে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম, ঢাকার মোহাম্মদপুর থেকে বলছি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা, এবং সে এই ঘটনার চাক্ষুষ সাক্ষী, এই মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনার। তো রাসেল ভাই, আমি ভূত এফএম 2013 সাল থেকে শুনতাম। হঠাৎ করে যখন ভূত এফএম বন্ধ হয়ে গেল, আপনার কণ্ঠস্বর যখন প্রতি সপ্তাহে শুক্রবার শুনতে পেতাম না, খুব খারাপ লাগত। কিন্তু আপনি নতুনভাবে নতুন আঙ্গিকে আমাদের মাঝে ভূত.com নিয়ে হাজির হয়েছেন, এতে আমি অনেক খুশি। তো রাসেল ভাই, আমি যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি শেয়ার করার আগে একটু ভূমিকা দিতে চাই, যে ঘটনাটা রাসেল ভাই কিভাবে আমি জানতে পারলাম। পৃথিবীতে রাসেল ভাই অনেক কিছুই ঘটে, পৃথিবীতে কোটি কোটি মানুষ, কিছু না কিছু মানুষের জীবনে অনেক ভয়ঙ্কর কিছু ঘটে যায়, ঠিক তেমনি এই ঘটনাটি। রাসেল ভাই, আমার মা মিরপুরে একটি হাসপাতালে ভর্তি ছিল, ওই হাসপাতাল অনেক বড় হাসপাতাল কিডনির জন্য, কিডনি রোগীদের জন্য। তো আমার মাকে আত্মীয় স্বজনরা সবাই দেখতে আসতো, আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তারাও আসতো। তো একদিন আমার এক ফ্রেন্ড আসছে, ওর নাম হচ্ছে আলামিন। তো ও হাসপাতালের নিচে এসে আমাকে ফোন দিল, বলতেছে বন্ধু একটু নিচে আয়, আমাকে নিয়ে আসা। তখন আমি ওকে নিয়ে গেলাম, তো দেখলাম ওর মধ্যে হাসি খুশি, ওর মন ফুরফুরে। তো হঠাৎ করে যখন ছয়তলায় গেলাম হাসপাতালের, তো একটা সময় দেখতেছি ওর মানে আমার মায়ের সাথে আছে, তো দেখলাম ওর মনটা কেন জানি বিমর্ষ। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আলামিন, কি ব্যাপার, এইরকম হতবিহ্বল বিমর্ষ তোকে লাগতেছে কেন, কিছুক্ষণ আগে না তুই হাসি খুশি ছিলি। তো তখন ও বলতেছে, বন্ধু একটা দুঃখের ঘটনা আছে, মর্মান্তিক একটা ঘটনা, তো পরে বলবো, এখন যখন এখান থেকে চলে যাবো আন্টিকে দেখার পর তখন বলবো। তো যাই হোক রাসেল ভাই, পরে ও আমার মাকে দেখা দেখলো, কথাবার্তা বললো। যখন ও চলে যাবে তখন আমাকে বলতেছে, বন্ধু আয় নিচে আয়, তোকে আমি এই ঘটনাটা বলবো। তো রাসেল ভাই, তারপর আমি ওর সাথে নিচে যাই, তখন ও এই ঘটনাটা বলা শুরু করে, যে আসলে কি মর্মান্তিক ঘটনা। আমিও কিন্তু শোনার জন্য খুব আগ্রহ নিয়ে আছি। তখন ও বলল যে ওর আলামিনের বাসা হচ্ছে আমিন বাজারের ওখানে, ওরা ওখানকার স্থানীয়। তো ওর এলাকার এক ভাগ্নি দুঃসম্পর্কের পাড়া প্রতিবেশী ঘনিষ্ঠ, তো ওই ভাগ্নির নাম হচ্ছে সুমাইয়া। তো এই মেয়েটা যখন রাসেল ভাই জন্মগ্রহণ করে ছোট থেকেই ওর সাথে নাকি ছয় সাতটার মতো জিন ছিল। তো যখন এই মেয়েটার জন্ম হয়, জন্ম হওয়ার পর তার বাবা মা অনেক চেষ্টা করছে যে জিনগুলোকে ওর থেকে দূরে রাখার। সেজন্য কবিরাজ বলেন, হুজুর বলেন, রাসেল ভাই সব জায়গায় ওরা গেছে, কিন্তু কখনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। একটা পর্যায়ে ওর পরিবার হালটা ছেড়ে দেয় যে যা কার্য তো হচ্ছে না, থাকুক এইভাবেই তো, তেমন তো তার মেজর কোনো সমস্যা করতেছে না। তো একটা সময় এইভাবেই চলতে থাকে, মেয়েটা বড় হতে থাকে। মাঝে মধ্যে দেখা যেত সমস্যা হতো, বিশেষ করে কুরবানির ঈদ আর রমজানের ঈদে গরুর মাংস বাসায় ওরা ঢুকাতে পারত, কিন্তু এই দুই ঈদ বাদে কখনো যদি আত্মীয় স্বজন আসছে বাসায়, তখন ওরা গরুর মাংস ঢুকাতে পারত না। গরুর মাংস ঢুকালেই ওদিন জিন ওই মেয়েটার গায়ে শরীরে ভর করত। পরে হুজুর আবার সূরা মাধ্যমে, তখন একটা সময় জিনগুলা ছেড়ে যেত মেয়েটাকে। তো এইভাবেই মেয়েটা বড় হয়, 16-17 বছর বয়স হয়। তো অনেকেই সলা পরামর্শ দেয় যে আপনারা আপনাদের সন্তানকে বিয়ে দেন, অনেক হুজুরও বলে এই কথা যে বিয়ে দেন, বিয়ে দিলে হয়তো সমস্যাগুলো সমাধান হবে। তো রাসেল ভাই যখন মেয়েটার বয়স 17 বছর, ওর যখন বিয়ের ঠিক করার জন্য পাত্রপক্ষ ঠিক করা হয়েছে, বিয়ে হবে কয়েকদিন পর বাদে, তো রাসেল ভাই 2020 সালের জুলাই মাসের ঘটনা। তখন রাসেল ভাই সারা বাংলাদেশে করোনা প্রচুর ভাবে ছিল, আমরা জানি সবাই, তো তখনকার এই মর্মান্তিক ঘটনাটা। তার আগে ওই মেয়ের সাথে, সুমাইয়ার সাথে অনেক ছোটখাটো ঘটনা ঘটে গেছে আলামিনের ভাগ্নির সাথে। যেমন দেখা গেছে কিছু ঘটনা বলি রাসেল ভাই, ওই মেয়ে যে ঘরে থাকত, দেখা গেছে ওই ঘরের পাশ দিয়ে রাত মধ্যরাতে বিড়াল চিৎকার করে, দেখা গেছে কিছু কিছু পাখি শব্দ করে, কিচির মিচির করে। তারপর মেয়েটা যে রুমে ঘুমাতো, দেখা গেছে ছাদের উপর দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে, কিন্তু ওরা ওর পরিবারের কেউ দেখতে পেত না। যে অনেকে ছন্দবশত বের হয়ে দেখছে যে কি হচ্ছে, দেখে কিছুই নাই। বাসার সাথে একটা নারিকেল গাছ আছে রাসেল ভাই, দেখা গেছে নারকেল গাছটা নিজের থেকে দোল খাচ্ছে, অথচ চারপাশে কোনো বাতাস নেই, অন্যান্য গাছগুলো দোল খাচ্ছে না, কিন্তু ওই নারিকেল গাছটা দোল খাচ্ছে। এইরকম ওরা দেখছে, ওর পরিবারের মানুষজন দেখছে, আলামিনও দেখছে এই ঘটনাগুলো চাক্ষুষ সাক্ষী। তো একটা পর্যায়ে রাসেল ভাই ওই মেয়ের বিয়ে ঠিক করা হয় 2020 সালের জুন মাসের ওদিকে। আর তার কিছুদিন পর জুলাই মাসে হঠাৎ করে একদিন মেটার মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে, দেখা যাচ্ছে বমির সাথে রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে, আর শরীরে জ্বর ছিল অনেক, 102 ডিগ্রির মতো জ্বর ছিল। তো ওই মেয়ের পরিবার ভাবে হয়তো বা করোনা পজিটিভ, তো তখন তারা হাসপাতালে নিয়ে যায় সোয়ার্দি মেডিকেলে। তো সোয়ার্দি মেডিকেলে সে সময় আইসোলেশন পায়নি, আরো বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, একটা হাসপাতালে পায়, এই হাসপাতালটা হচ্ছে ধানমন্ডিতে, নাম আমি বললাম না রাসেল ভাই। তো ওখানে নিয়ে যায়, ওখানে নিয়ে যাওয়ার পর ওইখানে একটা ঘটনা ঘটে যায়, দেখা যায় এক নার্স তাকে সেবা শুশ্রূষা করছিল, তো ওই নার্সের হাতে ভয়ঙ্কর ভাবে রাসেল ভাই কামড় দেয়, কামড় বসিয়ে দেয়। এই ঘটনাটা আলামিনও দেখছে, আলামিন ছিল যে ওই নার্সের হাতে কামড় দেয়, হাতের মাঝখান বরাবর ডান হাতে কামড় বসায় দেয় রাসেল ভাই। তো এইভাবে যায়, তারপর ওইখানকার ডাক্তাররা, ওই হাসপাতালের ডাক্তাররা বলে যে এই মেয়ের হয়তো বা কিডনির সমস্যা আছে, আপনারা তাহলে একটা কিডনি হাসপাতালে নিয়ে যান। তখন রাসেল ভাই, আমার মা যে হাসপাতালে ভর্তি ছিল দীর্ঘদিন, সেই হাসপাতালে ওই মেয়েকে অ্যাডমিট করা হয়। আমার মা ছিল যে তলায়, তার নিচতলায় ঘটনা, এটা চতুর্থ তলার ঘটনা। তো ওই হাসপাতালে মেয়েটাকে ভর্তি করা হয় মিরপুরে, নাম আমি হাসপাতালটা উল্লেখ করলাম না রাসেল ভাই। তো ওখানে ভর্তি করার পর দেখা যায় রাত বারোটা একটার দিক অন্যান্য যে নার্সগুলো আছে এরা চিৎকার শুরু করে দেয় যে ভয়ানক একটা পরিস্থিতি, মানে সবাই একসাথে চিৎকার দিয়ে যখন আসে সবাই, আলামিন্দা তো বাইরে অপেক্ষা করতেছিল, সেই সময় ভিতরে কাউকে প্রবেশ করতে দিত না, বাইরে মানে হাসপাতালের বাইরে বলতে পেশেন্টের যে রুমগুলো আছে কেবিন, কেবিনের বাইরে একবারে আত্মীয় স্বজনেরা এদের মানে থাকার বন্দোবস্ত ছিল। অনেকে দেখা গেছে সব বিছিয়ে থাকত, পাটি বিছিয়ে থাকত। তো আলামিন্দাও লাভ দিয়ে উঠে যে কি হলো কি হলো। পরে আলামিন রুমে ভিতর গিয়ে দেখে রাসেল ভাই যে আলামিনের যে ভাগ্নি সুমাইয়া, দেখা যাচ্ছে পুরো শরীরটা রাসেল ভাই অস্বাভাবিক ভাবে বেঁকে যাচ্ছে, মানে দেখা গেছে পা আর মাথা ঠিক আছে কিন্তু পেটটা মানে মেরুদণ্ডটা রাসেল ভাই বাঁকা হয়ে যাচ্ছে, অস্বাভাবিক ভাবে বাঁকা হয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত অবিরল রক্ত বেরোতে হতে শুরু করছে। তখন তো সবাই ভয় পেয়ে গেল, কি হইল, নার্সরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল, এটা কি হচ্ছে, কি এরকম হচ্ছে কেন। ডাক্তার সাথে সাথে ডাক্তার আসলো, মেডিকেল ডক্টর এসে চেক আপ টেক আপ করলো। তো যখন মেডিকেল ডক্টর মেয়েটাকে চেক আপ মানে কাছাকাছি গেছে, ওই মেয়ে তখন মানে বলতেছে একটা অন্য ভয়েসে বলতেছে, বলতেছে মানে বলতেছে যে তুই সর, মানে ওর ভাষ্য মতে, আলামিনের ভাষ্য মতে যে ওই মেয়েটা বলতেছে, মানে কথা স্পষ্ট বলতে পারতেছে না তবুও বলার চেষ্টা করতেছে যে তুই সর নাহলে তোর খবর আছে, এই জাস্ট এতটুকু কথাই বলছে। তার কিছুক্ষণ পরক্ষণেই ওরা হয়তো বা আইসিউতে নিয়ে যাবে, আর ওই সময় যেহেতু প্রচুর পরিমাণে করোনা, তখন মানে কি করবে কি ব্যবস্থা করবে মানে সময় পাচ্ছে না। আর অনেক দেরি করার বিলম্ব করার কারণে একটা সময় মেয়েটা ওই হাসপাতালে ওই কেবিনেই মারা যায় রাসেল ভাই, সর্বোচ্চ 40 মিনিটের মতো বেঁচে ছিল, তারপর নাকি মারা যায়, মেয়েটাকে আর বাঁচাতে পারেনি। পরে যখন মেয়েটার লাশ নিয়ে যাওয়া হয় আমিন বাজারে, তো একটা হুজুর বলে ওদের পরিবারকে যে আসলে মেয়েটার যখন বিয়ে ঠিক করা হয় তখন যে ওর সাথে যে জিনগুলো ছিল ছোটবেলা থেকে ওকে পছন্দ করত, এই জিনগুলো প্রচুর পরিমাণে ক্ষিপ্র হয়ে যায় তার উপর, মানে ক্ষিপ্র হয়ে যায় পরিবারের উপরও ক্ষিপ্র হয়ে যায়, কিন্তু পরিবারের মানুষের রাশি দেখা গেছে অনেকে সিংহ রাশি ছিল, এগুলো হুজুর বলে যে অনেকে সিংহ রাশি ছিল, না হলে যদি ওদেরও তুলা রাশি হয়ে থাকতো বা কারো রাশি পাতলা হয়ে থাকতো হালকা, তাদেরকেও শেষ করে দিত, জিনগুলো এতটাই ক্ষিপ্র ছিল। তো রাসেল ভাই ওরাও অনেক বিলম্ব করে, ওরা আসলে বুঝতে পারেনি, ওরা ভাবছে হয়তো বা করোনা পজিটিভ, আসলে করোনা কিন্তু পজিটিভ ছিল না। এই হচ্ছে রাসেল ভাই আমার ঘটনা। যদি রাসেল ভাই ঘটনাটা আপনার পছন্দ হয় অবশ্যই ভুট.com এর লিসেনারদের উদ্দেশ্যে শেয়ার করবেন। রাসেল ভাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আল্লাহ হাফেজ রাসেল ভাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আজকে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক ভাইয়ের কাছ থেকে, ভাই নাম প্রকাশ অনিচ্ছুক। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নি, আমি মোহাম্মদ জাকারিয়া ইসলাম বরিশাল থেকে বলছিলাম। তো আমার কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে অবসর সময় পার করছিলাম, তো এই ফাঁকে আমি অনেকগুলো কাহিনী সংগ্রহ করি, সেখান থেকেই একটি কাহিনী আজকে আমি পড়তে বসলাম, তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চলে যাই আমার কাহিনীতে। কাহিনীটি দিয়েছে যে ভাই আমাকে, ওনার বাসা হচ্ছে কুষ্টিয়ায়, উনি নাম প্রকাশে আগেই বলেছে অনিচ্ছুক। কাহিনীটি ঘটে গিয়েছে ওনার মামার সাথে, ওনার মামার সাথে যখন কাহিনীটি ঘটে তখন সময়কাল ছিল 2009। তো আমি কাহিনীতে চলে যাই ওনার মতো করে বলার চেষ্টা করছি। আমার মামার যখন এসএসসি পরীক্ষা শেষ হয়, আমার মামা তখন অবসর সময় পার করছিলেন, এই সময় আমার মামা রাতে অনেক আড্ডা দিতেন, এদিক ওদিক যেতেন, তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াতেন, রাত্রেবেলা একা একা যেতেন এবং তাদের বন্ধুদের সাথে ঘুরতেন। তো আমার মামা দেখতেছিল যেমন সুন্দর তেমনই ছিল অনেক সাহসী, তার গায়ে ছিল অনেক শক্তি, এর কোনো ই ছিল না। তা আমার মামা খুবই শক্তিশালী ছিল, তিনি দুই তিনজন পুরুষের শক্তি একাই বহন করতেন। তো ঘটনা ঘটে একদিন, আমার মামা তার বন্ধুদের সাথে এক জায়গায় গেছিলেন, সেখান থেকে টাস খেলে ফিরতে ফিরতে আনুমানিক রাত একটা থেকে দেড়টা বেজে যায়। তো তখন একটি রাস্তা দিয়ে উনি আসছিলেন, ওই রাস্তা ছিল একটি কালী মন্দির। আমার মামা যখন আসছিলেন তখন তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি খেলে, আমার মামা খুবই একটা জঘন্য কাজ করেন, কালী মন্দিরের ভিতর ঢুকে ওই মন্দির থেকে কালী মূর্তির মাথা খুলে ওই মাথা দিয়ে মামা দুষ্টুমি করতে করতে বাসার দিকে আসতেছিলেন। এরকমই যাচ্ছিল, মামা যখন ওটা নিয়ে আসতেছিলেন এসে বাসার সামনে একটি পুকুর আছে ওখানে ওটা ফেলে দিলেন, তারপর ওটা ডুবে গেল। তারপর মামা বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমালেন। তো মামা তো জানতো না যে তার সামনে আরো অনেক কিছু অপেক্ষা করতেছে। মামা রাত্রে ঘুমালেন, তারপর সকালে যখন ঘুম থেকে উঠলেন উঠেই মামা সবার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছিলেন। সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিলেন, প্লাস সবাইকে মারধর, তার নিজের মাকেও পর্যন্ত অনেক গালিগালাজ করেছিলেন, যেগুলো খুবই জঘন্য ভাষা ছিল। মামা বাচ্চাদের খুবই ভালোবাসতেন, মামার একটা গুণ ছিল। কিন্তু ওই দিন থেকে, ওই দিন সকাল থেকে তার কাছে যখনই কোনো বাচ্চা আসতো উনি ওই বাচ্চার গলা চেপে ধরতেন, ওই বাচ্চাকে মারধর করতেন, ওই বাচ্চাকে ভয় দেখাতেন এবং মেরে ফেলার চেষ্টা করতেন। তো এই অবস্থা দেখে তাদের পরিবারের ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে যায়। তখন তার বাবা বুঝতে পারেন যে এটা অন্য কিছু বা এটা প্যারানর্মাল কিছু এখানে আসে। তখন তার পরিবারের লোকজন যেটা করেন, তার বাবা মা মিলে একটি হুজুর নিয়ে আসেন। তো ওই হুজুর যখন আসে তো হুজুর এসেই বুঝতে পারেন যে আমার মামার ভিতরে একটি খারাপ জিন ভর করেছে। তো তারপর ওই হুজুর এসে রিউচালের মাধ্যমে ওটাকে ছাড়ানোর চেষ্টা করেন। তো তখন আর কি মামা বেহুশ হয়ে পড়ে যায় যখন রিউচাল করেন। তখন সবাই ভেবেছিল যে মামার হয়তো বা জিন ছেড়ে চলে গেছে, এখানেই হয়তো বা কাহিনী শেষ। কিন্তু কে জানতো সামনে আরো বড় কিছু অপেক্ষা করতেছে। তারপর যখন আর কিছুদিন চলে গেল, তারপর মামা স্বাভাবিক হতে শুরু করলেন ধীরে ধীরে। তারপর হঠাৎ একদিন মামা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলেন, তখন একটি ওনার ভাগনা আসলো, ভাগনা ওনার বোনের ছেলে বেড়াতে আসলো, তখন ওনার বোনের ছেলে ছিল ছোট, সে তার কাছে আসলো, হঠাৎ করে তার গলা চেপে ধরে তাকে ছুঁড়ে অনেক দূরে ফেলে দিলেন। এতে তার ভাগনা গুরুতর আহত হলো, তার ভাগনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল হলো। তারপর তার মামাকে জিজ্ঞেস করলেন, এরকম কেন করলে তুমি? তখন মামা বললেন যে আমি কিছুই করিনি, কি বলছো আমার নামে সব, মানে মামার কিছু মনে ছিল না। তারপর যখন বুঝতে পারলেন ওনার বাবা, তারপর আবার সেই কবিরাজকে ডাকলেন। কবিরাজ আসার পর বললেন, কিভাবে রেখে কি হলো, আমি তো জিনটাকে সারাতে সক্ষম হয়েছিলাম, এটা আবার কিভাবে আসলো? তারপর কবিরাজ আবার রিচুয়াল শুরু করেন, একটি গন্ডিকেতে মামাকে সেটার ভিতর বসান এবং তার মতো রিচুয়াল করতে থাকেন। তো এরই এক পর্যায়ে যখন তার গায়ে জিন হাজির হচ্ছিল না, তখন সরিষার তেল গরম করে তার ভিতর মরিচ ডুবিয়ে সেই মরিচটা তার মামার নাকের ভিতরে চেপে ধরেন। এতে মামার ভিতর সেই জিনটি আবার হাজির হলে মামা বলতে শুরু করেন সেই জিনের ভাষায় যে আমার ওর এই কাজটা করা কখনো উচিত ছিল না, ও আমার মায়ের মাথা ভেঙেছে, ওর কত বড় সাহস, ওকে তো আমি মেরে ফেলবই, আমাকে যত মারার চেষ্টা করিস আমি মরে যাব, আর যদি মরে না যাই বেঁচে থাকি তাহলে ওকে আমি মেরে ফেলবই, এত পরিমাণ কঠোর হয়েছিল ওই জিনটা। তারপর কবিরাজ টবিরাজ বললেন যে ও তো ভুল করেছে, এখন তো আর কিছু করার নেই। তারপর ওই জিন আবার বললো যে ভুল যে করেছে ঠিক আছে, কিন্তু ভুল ভুলের মতো ভুল হতে হবে, কিভাবে আমার মায়ের মাথা ভাঙল। এরকম অনেকক্ষণ তাদের ভিতরে তর্ক বিতর্ক চললো। এরই এক পর্যায়ে কবিরাজ বললেন, আচ্ছা ঠিক আছে এখন কি করবি, তোরা কি তুই কি ওকে মেরে ফেলতে চাস? তখন জিন বললো, হ্যাঁ ওকে আমি মেরে ফেলবো, যখনই পারবো তখনই ওকে আমি মেরে ফেলবো। তারপর কবিরাজ বললেন, দেখ, মানে কবিরাজ অনেক অনুনয় বিনয় অনেক অনুরোধ করলেন, তারপর বলল, তারপর এক সময় অনেক অনুনয় বিনয়ের পর জিনটা তাকে ছেড়ে যেতে রাজি হলো। তো ছেড়ে যাওয়ার বদলে একজোড়া মহিষ ছিল, যেটা খুবই ব্যয়বহুল ছিল তখনকার সময়, তার বাবা অনেক গরিব ছিল, কিন্তু মহিষ ছাড়া জিন ছেড়ে যাবে না। তারপর কবিরাজ বুঝতে পেরেছে যে একে যে ছাড়ার জন্য রাজি করাতে পেরেছে এটাই অনেক, যেভাবেই হোক মহিষ জোগাড় করে দিতে হবে। তারপর অনেক কষ্ট করে মহিষ জোগাড় করে ওই জিনকে দিয়ে আসে ওই কালী মন্দিরে অমাবস্যার দিন রাতে। তারপর থেকে মামা এখনো সুস্থ আছে, কিন্তু এই ঘটনার জেরে মামার একটু সমস্যা দেখা দিয়েছে, তার কথা বলতে গেলে চোখ আর মুখ এক হয়ে যাওয়ার চেষ্টা করে আর কি, চামড়ায় টান লেগে এরকম একটা সমস্যা। তো এই কারণে মামা এখন একটু অসুস্থ আছে। তো এই বলে ওই ভাই আমার সাথে কাহিনীটা শেষ করেন। আশা করি কাহিনীটা আপনাদের কাছে ভালো লাগবে। কাহিনীটা ভৌতিক না হলেও কাহিনীটা কেউ যেন এই ভুল না করে, এক ধর্মের হয়ে অন্য ধর্মের প্রতি যাতে কেউ অসম্মান না করে, এখান থেকে এই শিক্ষাটা গ্রহণ করার আছে। তো আমি জাকারিয়া ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আরো কিছু কাহিনী সংগ্রহ করেছি, সেগুলো পাঠাবো ইনশাল্লাহ খুবই শিগগিরই। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। এই ছিল আমাদের আজকের এপিসোড। যদি এতটুকু আনন্দ দিতে পারি নিজেকে ধন্য মনে করব। আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন প্রতিটা মুহূর্ত, এবং আপনাদের এই ভালো লাগাটাই আমাদের আসলে সমস্ত প্রেরণা। এবং আপনাদের ভালো লাগে বলেই আমরা প্রত্যেক সপ্তাহে ফিরে আসি বারবার, আজও তাই এবং আগামীতেও ইনশাআল্লাহ তাই হবে যদি বেঁচে থাকি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhut@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.sathin। আমি আর হারিয়ে যেতে চাই না, আমি আপনাদের মধ্যে বাঁচতে চাই, আর সেই জন্যই প্রতি সপ্তাহে ফিরে আসতে চাই নতুন নতুন ঘটনা নিয়ে। সাথেই থাকুন আমার। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও ইনশাআল্লাহ আগামী শুক্রবারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।